16 জানুয়ারি 2015 ডেমরা
মহাবুল আলমীর দরবারে লাখো শুকরিয়া হাজীনগরবাসীর জন্য অনেক বেশি সুখবর পুরো হাজীনগরবাসীর জন্য আজকে অনেক বেশি আনন্দের দিন কারণ আজকে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন সিলসিলায় চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়ার বিখ্যাত বুজুর্গ শাইখুল আরাবুল আজম আরফিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত খলিফা বাংলাদেশের গর্ব বাংলাদেশের সকল উলামায়ে কেরামের সিরে তাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা আরফিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দাওয়াত বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি হযরত অনেক ব্যস্ততার মাঝে আমাদের জন্য একটু সময় অবসর নিয়ে এসেছেন, আপনারাও দীর্ঘ সময় হযরতের অপেক্ষায় ছিলেন, আল্লাহ তাআলা হযরতের উপস্থিতিকে আমাদের এই অপেক্ষাকে কবুল করেন, সকলে বলি আমিন। আমি হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করব, সেই সাথে সকল শ্রোতাদের প্রতি বিনীত অনুরোধ, আমরা কেউই নড়াচড়া করব না, স্টেজ থেকে উঠব না।
ডাক্তার বুঝি কথাই বললেন, ছবি তুলবেন না, আল্লাহ রসুলকে খুশি করে এটাই সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় প্রাপ্তি, আমার আল্লাহ আমার উপর খুশি, এর চেয়ে বড় প্রাপ্তি কি, এর চেয়ে বড় সিংহাসন কি, নিজের আবেগ পুরা করা না, আল্লাহর মর্জি পুরা করা, এটি হল আমার মনের আরজু পুরা করা, এটা আল্লাহর মর্জি পুরা করা, কোনটা দাবি? হ্যাঁ, এই জন্য মনের সব আরজুকে আল্লাহর মর্জির উপর উৎসর্গ করে, এসা বন্ধ বড় ভাগ্যবান বন্ধা। আনছে পানি ভাই?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فقال تعالى أعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
صدق الله مولانا العظيم
وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين هزوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم
قرآن شریف ہدایت کتاب نور والا کتاب ایک بڑی جوتیرمئی کتاب قرآن প্রতিটি آیات এমনকি প্রতিটি শব্দ এবং অক্ষর পর্যন্ত নূর ও তাদালিয়াতের অকুল সাগরে ডুবায় যারা বাহ্যিকভাবে কোরআন পড়ে আরবি বই পুস্তকও পড়ে আরবি সাহিত্য পড়ে আরবি গ্রামার আরবি অলঙ্কার শাস্ত্র পড়ে ওই আরবি বইতে আলিফ বা তা সা আছে যেমন জায়েদ ওমর বকর খারেদ লিখতে আরবি অক্ষর লাগে তো এরকম নমরুদ লিখল নূর মিম রা ওয়াও দাল এটা তো আরবি অক্ষর ফেরাউন লিখতে ফা রা আইন ওয়াও নুন এগুলো আরবি অক্ষর আরবি ভাষার আরবি এক জিনিস রব্বুল আলামিন কোরআন যে আরবিতে নাযিল করেছে সেটা আরেক জিনিস সে বাংলাতে একজনে গান গায় সবিতা ববিতা কবিতা আরো কি সব গান গায় আরেকজনে বাংলাতে রব্বুল আলামিনের সামনে কান্নাকাটি করে দুই বাংলায় কি সমান এক বাংলা জাহান্নাম ওয়ালা আরেক বাংলা মাওলা ওয়ালা জান্নাত ওয়ালা আমার ভাইরা ভাষা এটাকে মানুষ যেখানে ব্যবহার করে সেই হিসাবে ওটার দাম হয় ভাষা যদি গুনার জন্য ব্যবহার হয় এই ভাষা গান্ধার নিকৃষ্ট হয় ভাষা রব্বুল আলামিনের ভালোবাসার জন্য হলে ওই ভাষা দামি হয়ে যায় একজনে কান্দে কোন হারাম প্রেমিক হয়ে কোন সুন্দরী মেয়ের জন্য আর একজন বাগদাদি গভীর রাত্রে কান্দে রব্বুল আলামিনের জন্য চোখের পানি দুজনের চোখ থেকে পড়ে এক চোখের পানি জাহান্নামে নিয়ে যেতেছে আরেক চোখের পানি আরশে আসন পর্যন্ত আল্লাহ রহমতের কোলে তারে পৌঁছে দিতেছে দুই চোখের পানি ক্ষেত্র ভিন্ন ভিন্ন তো এক চোখের পানি এসা নিকৃষ্ট হল আরেক চোখের পানি এত দামি হল হ্যাঁ কপাল ভিন্ন ভিন্ন এক কপাল সেজদা করে কোন মাখলুককে কোন সৃষ্টিকে আরেক কপাল চিন্তা করে মহান স্রষ্টাকে যে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে চিন্তা করলো সে কোথায় গিয়ে পৌঁছল আর যখন স্রষ্টাকে চিন্তা করে এই কপাল দিয়ে এই জমিনের উপরে এক চিন্তা লাখ কোটি তক্তে সুলাইমানির থেকেও দামি লাখ কোটি তক্তে সুলাইমানির থেকেও দামি হ্যাঁ আমরা মুসলমান কিন্তু কি হলো মুসলমানদের আজকে মুসলমান ইমানের দাম বুঝে না মুসলমান ইসলামের দাম মুসলমান কালেমার দাম বুঝে না মুসলমান সুন্নতের দাম বুঝে না যার কারণে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের জিন্দগি তাদের জীবন কালচার তাদের জীবন রঙকে নিজের জীবনে গ্রহণ করে কত বড় দুঃখজনক বেদনাদায়ক যে সমগ্র জাহানের ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরে যার মর্তবা সবচেয়ে বড় সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা লাভ করার পরে তার প্রতি মহব্বত ভালোবাসা এবং ইমানের মর্যাদা লাভ করার পরে সেই জীবনে ইহুদির চিহ্ন, সেই জীবনে খ্রিস্টানদের চিহ্ন, বিধে চিহ্ন ধারণ করা, এর চেয়ে দুঃখজনক কি, এর চেয়ে বেদনাদায়ক কি, এর চেয়ে লজ্জাজনক কি? রসুল্লাহামকে প্রশ্ন করলে যে আপনি নবুয়ত কখন পাইলেন, রসুল্লাহ সাল্লাম বলছেন এক বর্ণনাতে যে আদম আলাহ ইসলামের এখনো সৃষ্টিও হয়নি, আদমের খালি পানি মাটি এগুলো একত্রিত করে বলানো হয়েছে এখন তার দেহের মূর্তি তৈরি করা হবে, তো তখনই আল্লাহ পাক আমাকে নবী হিসাবে সিদ্ধান্ত নিয়ে দিয়েছে এবং তখনই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। এত বড় আজীব মামলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিস শরীফে আছে যে আল্লাহ পাক কলমকে প্রথম সৃষ্টি করছেন, তামাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সব প্রথম মাখলুক প্রথম সৃষ্টি কলম। কোন বর্ণনা আছে লৌহ মাহফুজকে আল্লাহ প্রথম সৃষ্টি করছেন, কিন্তু এক বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের তোমাকে বলি তুমি শোনো যে আরশ কুরসি লৌহ কলম সব কিছুর আগে আল্লাহ পাক তোমার নবীর রূহকে সৃষ্টি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নূর যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে থাকছে, আর তো নাই কিছু ভ্রমণ করবে কোন জায়গায়, এটা স্পষ্ট যে আল্লাহ পাকের বেসুমার নূর তাদের লিয়াতে অকুল সাগরে তিনি ভ্রমণ করতেই থাকছেন। আল্লাহ আল্লাহ এই সকল কথা কি আলোচনা করা আর কাকে বলা, দিল বানানো চাই বর্তমান মকামকে মর্যাদাকে আমরা কিভাবে বর্ণনা করব, হাজার বর্ণনা করলেও কিছুই বলা হয় না। এমন বড় রবি, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, এবং আল্লাহ পাকের এই সৃষ্টিগুলির মধ্যে আল্লাহ যত এলেন যত জ্ঞান যত সহজ বুঝ জ্ঞানের প্রখরতা বিদ্যার প্রখরতা ভেদার প্রখরতা দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল পূর্ববর্তী পরবর্তীদেরকে আল্লাহ তাআলা যত এলেন জ্ঞানের ভাণ্ডার দান করছেন সবটা একলা হকে দান করছেন। একজন প্রাইমারি শিক্ষক তিনিও কথা বলেন এবং ভালো মাস্টার ভালো পড়ান সব ছেলেরা খুশি অভিভাবকরা খুশি, এক এক অভিভাবকের এই এক এক বাচ্চা কাচ্চার বাপ মা, কেউ বড় ইঞ্জিনিয়ার কেউ বড় ডাক্তার কেউ হাইকোর্টের বিচারপতি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক, কিন্তু প্রাইমারির মাস্টার সাহেব এমন পড়ান এই সব বিচারপতি জজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা পর্যন্ত খুশি, তা আমাদের মাস্টার সাহেব ভালো পড়ান, কথা খেয়াল করছেন যোগ্য মাস্টার আমাদের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তা আমাকে আমার বাচ্চাকে যেভাবে পড়ানি আর বাচ্চা যেভাবে শোনায় আমাকে আমি খুশি আমি মুগ্ধ, আমার ছেলে ফার্স্ট ডিভিশন ফার্স্ট হবে ইত্যাদি। কিন্তু এই মাস্টার সাহেব যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টের উপর কথা বলতে যান পারবেন, নিজের জায়গায় উনি অত্যন্ত বড় এবং সম্মানিত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কথা বলতে পারবে, কোন সাবজেক্টের উপর মুখ খোলার হিম্মত কি তার হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলম এবং জ্ঞান এটা কি ছিল তাহলে, যে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক যত এলম জ্ঞান দান করছেন আগে পরে সকলকে যে জ্ঞান দান করছেন, তিনি যখন বলছেন যে আল্লাহ সকলকে যে এলম দান করছেন জ্ঞান দান করছেন সেটা একলা আমাকে দান করছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অকুল জ্ঞান সাগরের ভাণ্ডার জবানে উচ্চারণ করেন, তো তার এই জবানের সামনে কথা বলার আর এই বিশ্বে এই পৃথিবীর জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত আর কে হতে পারে যে তার জবানের সামনে আর একটা কথা বলতে পারে, এটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দীন এবং শরীয়ত, এই শরীয়ত আসার পর আর কোন শরীয়ত চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত হওয়ার পরে বিশ্বের কোন জ্ঞানের ভাণ্ডার এই জ্ঞানের ভাণ্ডারের সামনে চলতে পারে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভান্ডারই আল্লাহর কসম সারা বিশ্বকে আলোকিত করতে পারে, প্রতিটি মানুষকে আলোকিত করতে পারে, প্রতিটি ঘরকে পরিবারকে আলোকিত করতে পারে, প্রতিটি সমাজকে আলোকিত করতে পারে, প্রতিটি জাতিকে আলোকিত করতে পারে, আর এই পৃথিবীর মানুষকে এবং সমাজকে দেশ দুনিয়াকে আলোকিত করার মতো আল্লাহর রাসূলের আলো পরে আর কোনোই আলো নাই। কি করো কোরআন শরীফে আব্বুল আলমী নিজে বলে, কি বলবো আমি আপনাদেরকে, যদি কোরআন বুঝতাম আমরা, আফসোসের বিষয়। যারা কোরআন পড়ে, মিয়া কোরআন পড়ায়, হ্যাঁ না, বছরকে বছর তাফসির পড়ে দিয়েছে, কিন্তু কম লোক কোরআনকে বুঝতে পারে। কোরআন বুঝার বিষয়টা আল্লাহর কসম, আল্লাহ যাকে বুঝতে দেন সে বুঝে। হ্যাঁ, লোকেরা মনে করে কোরআন গবেষণা করলে কোরআন বুঝে, আর এমনি গবেষণা করে সে একজন কৃষিবিদ হয়ে যায়, গবেষণা করে চন্দ্রে যাওয়া যায়, গবেষণা করে মঙ্গল পর্যন্ত যাওয়া যায়, কিন্তু গবেষণার দ্বারা কোরআনের গভীর সমুদ্রে যে নিহায় দামি মণিমুক্ত আছে, হীরাকাঞ্চন আছে, সেগুলো গবেষণার দ্বারা আল্লাহর কসম কোশ্চেন কালে উদ্ধার করা যায় না। হ্যাঁ, কোরআন শরীফ রব্বুল আলমী নিজে বলছেন, ইউতিল হিকমাত মান ইয়াশা, আমি যাকে চাই, আমি আল্লাহ যাকে চাই, তাকে জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের গভীরতা আমি তাকে দান করি, গভীর সমজ আমি তাকে দান করি। এরপরে কথা শেষ করেন নাই, আমার ইউতাল হিকমাতা, আল্লাহর পক্ষ থেকে যাকে জ্ঞানের গভীর সমজ দান করা হয়, গভীর সমজ, গভীর জ্ঞান, ব্যাপক জ্ঞান, পরিপক্ক জ্ঞান। হেকমতের একখান তর্জমা বাহির করছে কৌশল প্রজ্ঞা, আরে মিয়া হেকমত বুঝলো মিয়া, কি হলো লোকদের, কোন রকম আরবি বলতে পারলে, অনুবাদ করতে পারলে মনে করে কোরআন বুঝে গেছি। মুসলমানের সন্তান, তুমি কোরআনকে ভালোবাসো, বিশ্বাস করি, শ্রদ্ধা করো, বিশ্বাস করি, কিন্তু কোরআন বুঝার প্রেরণা এখনো কোথায় পয়দা হলো? কোরআন বুঝতে হলে হযরত আবু বকর সিদ্দিক থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে হলে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বুঝতে হবে, হযরত আবু হুরায়রা থেকে বুঝতে হবে, হযরত আনাস থেকে বুঝতে হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বুঝতে হবে। আর কোরআন বুঝতে হলে তাদের এইরকম নূরওয়ালা আত্মার প্রভাবে প্রভাবিত, কমপ্লিট নূরান্বিত যে আত্মা আছে, আবার আরবি ভাষার পূর্ণ জ্ঞানও রাখে, আর এইরকম উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করে কোরআন পড়ছে, প্রেরিতের অন্তরাত্মার বুঝকে, মেধাকে আলোকিত করছে, সেই লোক কোরআন বুঝতে পারবে। অনেক ব্যথা নিয়ে সকল কথা বলি, মুসলমান সমাজের ভিতরে ইমানের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা আছে বটে, কিন্তু মুসলমানরা এত নেতা বানাইছে, অমুকে আমার নেতা, অমুকে আমার উস্তাদজি, অমুকে আমার ডক্টর সাহ। ইসলামের মূল ধারা যেখান থেকে কোরআনের হাকিকত বোঝা যাবে, নূরানি অধ্যায়ের আলোকিত অধ্যায় উদ্ধার করা সম্ভব হবে। গবেষকের দল সে অধ্যায় থেকে নিজের আবেগের কারণে, নিজ নিজ ব্যক্তিগত বা দলীয় সিদ্ধান্তের কারণে বঞ্চিত ধাই ধাপের কবরস্থানে পৌঁছতেছে একজন, এটা কোরআনের সঙ্গে কোন ভালোবাসা হলো? আমার ভালোবাসা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলো না। কোরআনের অতল সাগরে, অকুল সাগরে যে এত দামি মণিমুক্ত আছে, দুই চোখে আমি সেটা দেখতে পারলাম না আজ পর্যন্ত, এটা কোন কোরআন বোঝা হলো? আল্লাহ তাআলা বুঝ দেন মুসলমান ভাইদের সকলকে। অনেক আলেম মানুষ বয়ান করতে গিয়া, যারা একটু এদিক সেদিক করে তাদের উপর জম খেপা খেবেন, এমন বকা, এমন রাগ, এমন গুসা, এমন আক্রমণাত্মক কথা, এটাও ঠিক না। কোরআন সুন্নাহর আলোকে সেটা ঠিক না। যারা ভুল করে তাদের সঙ্গে ব্যথা বড় মনে বুঝানো চাই, দরদ ভরা মনে বুঝানো চাই, প্রতিপক্ষ মনে করে আক্রমণের ভাষায় বলার কোন অর্থ নাই, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, যা হয় সেটা কেবল ক্ষতি হয়, ওই মানুষগুলো কোনোদিন কাছে আসে না, আরো দূরে সরতে থাকে, কি ফায়দা হলো? যাই হোক, এক কথা বলতে গিয়া বলবো কিছু, কিন্তু সেটা বলার আগেই ভূমিকা এতটা হয়ে গেছে, সেটা হলো পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আহা পাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন। আহা, কি আশ্চর্য আয়াত! মহান রব্বুল আলামিন বলে, আজিমুর শান এক নূর তোমাদের নিকট আসছে, আমি পাঠিয়েছি, আজিমুর শান বিশাল বড় নূর, ও কিতাব ও মুবিন, সুস্পষ্ট এক কিতাব। এই নূর কি আর কিতাব ও মুবিন কি, সুস্পষ্ট কিতাব? অস্পষ্ট কিতাব কোনটা? তাহলে ভাই সুস্পষ্ট কিতাব তো আছে, তাহলে অস্পষ্ট বললাম শুনতেছেন ওলামায়ে কেরাম? হ্যাঁ, পয়লা হলো নূর কি জিনিস, নূর তাফসীর বয়ান করা, তাফসীর মাজহারি, সব তাফসীরের কিতাব খুললে দেখবেন যে এখানে দুই তাফসীর আছে। নূরের এক অর্থ হল যে নূর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে নিজে বলেন যে নূর আসছে তোমার, নূর সমাগত তোমাদের নিকটে, নূরের আগমন ঘটছে তোমাদের নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন যখন নূর বলেন, এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, বলে কে? ওই যে যাইছে ভাই, চিনেন? আমাদের এলাকার খুব ধনী লোক। আচ্ছা, তো ওই লোক ঢাকায় বাস করে, যারের পরিচয় করা দিতেছে ইনি খুব আমাদের এলাকার ধনী এবং প্রভাবশালী লোক। বলে কি ওনার জায়গা জমি সম্পর্কে? বলে প্রায় দেড় দুই বিঘার মালিক হবে। ঢাকার ওই লোক চুপচাপ আছে, দুই বিঘার মালিক উনি একটা ধনী লোক, সে যেখানে বসবাস করে ধান মুটি গুলশান বলেন, এখানে তো এক ধনী লোক বলতে যাদেরকে বুঝা, এ তো কয় লাখ এরকম কত বিঘা, কয় লক্ষ বিঘা সে খরিদ করতে পারবে। তো ওই দুই বিঘার মালিককে ধনী বলে তো আজব লাগলো না? কি কথা বলছেন না? ওই এলাকার লোকের দৃষ্টিতে এই লোক ঠিকই ধনী লোক, বাকিরা গরিব গরবা বেচারা, কেউ খয়রাত করে, কেউ পরের দুয়ারে কাজ করে, দুই টাকা দশ টাকা বিশ টাকা পায়, এটা দিয়ে খুশি হয়ে যায়, কোন রকম ওই আলু পুরি কিনা খায়া বসা, এই ছোট্ট ওই পিচ্ছি যে গুড়া গুড়া কাপ, এই কাপের মধ্যে করে একটু চা খাইলো, আটটা দিয়ে উঠে আসলো, বস খুশি আলহামদুলিল্লাহ। ওই রকম এলাকাতে তো ঠিকই এক বিঘা দেড় বিঘার মালিকও বিশাল বড় ধনী ওই লোকের, কিন্তু ওই লোক যদি ঢাকা আছে তখন এই ঢাকার ওদের এলাকার যে লোক ঢাকায় থাকে, ঢাকার কেউ যদি জিজ্ঞেস করে গুলশান বনা নিতে ইনি কে, হ্যাঁ বিরাট ধনী মানুষ, বলবে কেউ? তখন বলবে হুজুর আপনার জাকাত টাকাত দেওয়ার সময় লোকটাদের খেয়াল দেখেন, আমাদের এলাকার খুব প্রিয় মানুষ, সবাই তারে মহব্বত করে, তারা খেয়াল দেখে কি ভাই ঠিক কিনা? হ্যাঁ আশ্চর্য। আর বাদশাহ যদি কারো সম্পর্কে বলেন, রাষ্ট্রপ্রধান বাদশাহ, হ্যাঁ ইনি আমার আত্মীয় হবে, মাশাআল্লাহ অনেক বড় ধনী লোক, তো বাদশাহ যাকে বাদশাহী নজরে ধনী বলে সেই লোক কি এক বিঘার মালিক হয়? হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, যে এক বুজুর্গ লিখছেন কুয়ার ব্যাং, সে ওই কুয়াতে জোরে জোরে লাফালাফি করে, একবার ওদিক যায় একবার ওদিক যায়, একটু পরপর স্লোগান দেয় আমি সাগরে বাস করি, কুয়ার সে বলে যে আমি সাগরে বাস করি। তো বাকি যে ওর মুরিদরা ছিল ভক্তবৃন্দ দলীয় কর্মীরা, তারা বলল ইয়েস স্যার, থ্যাংক ইউ, ইয়েস স্যার। তো কুয়ার ব্যাঙের জন্য ঠিকই ওটা একটা মহাসাগর, কি ঠিক না? আমার প্রিয় বন্ধুরা, এলেম একটু এলেম, জ্ঞান একটুও জ্ঞান, হ্যাঁ যে প্রাইমারির জ্ঞান ও জ্ঞান, কলেজের জ্ঞান ও জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও জ্ঞান, সবটা জ্ঞান কি সমান? সব জ্ঞান কি সমান? হ্যাঁ, চেরাগের আলো আলো, হেজাক লাইটের আলো আলো, আবার তারকা মন্ডলীর আলো আলো, আবার চাঁদ পয়লা তারিখের আলো আলো, পূর্ণিমার চাঁদের আলো আলো, হ্যাঁ আবার সূর্যের আলো আলো, জব মেহের মায়া হুয়া সব চুপ গায়ে তারে গুহামকে ভারি বল মে তনহা নজর আয়, আকাশে যখন সূর্য উদয় হয় কোথায় চন্দ্র, কোথায় তারকা, কোথায় চেরাগ, আর কোথায় দেখলে কোনো কিছুর কোন আত্মাপত্তা থাকে? মহান রব্বুল আলমী রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কথা উল্লেখ করে যখন বললেন আল্লাহ পাক যত নবী পাঠাইছেন সব নবী নূরওয়ালা, সব কিতাব নূরওয়ালা, কি ঠিক কিনা? কোনোটা অন্ধকারওয়ালা, সব কিতাবই নূর, কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে যখন পাঠাইলেন তো তার সম্পর্কে এককভাবে বললেন যে তোমাদের নিকট নূর আসছে, বলে এমন এক সূর্য উদয় হয়েছে বাকি সব সূর্য অস্তমিত হয়ে গেছে, শুনতেছেন ভাইরা? এমন এক সূর্য উদয় হয়েছে তোমাদের নিকট যে সূর্যের আগমনের কারণে সব সূর্য একদম অস্তমিত হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলছিলেন লানা শামসুন ওয়ালিনা ফাতি শামসু ওয়া শামসি আফযালু শামসি সামাই, হ্যাঁ এক সূর্য আকাশে উদয় হয় আর এক সূর্য আল্লাহ আমাকে দান করছেন, আমার সূর্য আকাশে সূর্যের চেয়ে কোটি কোটি গুণের চেয়ে বেশি মর্যাদা পাবে। তা শামসুন নাসে তাতলু বাদ ফজরিন, হ্যাঁ যে পৃথিবীর সূর্য উদয় হয় মিয়া ভোরবেলা পূর্ব আকাশ স্পর্শ হলে, পৃথিবী ফর্ষ হলে তখন উদয় হয়, হ্যাঁ আলো দান করে, ও শামসি তাতলু বাদ ইশাই, আর আমার সূর্য এরকম ঘোর অন্ধকার রাত্রে উদয় হয়ে সারা পৃথিবীকে আলোকিত করে, ঘোর অন্ধকার নিমজ্জিত পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে, এমন ঘোর অন্ধকার মানুষের বুদ্ধি জ্ঞান এতটা মূর্খতায় ভরপুর হয়ে গেছিল যে মহান স্রষ্টাকে বাদ দিয়া পবিত্র কাবা যেদিকে মুতাওয়াজ্জু হয়ে মানুষ আল্লাহর একদম খাঁটি মন্দিরেতে লিপ্ত থাকবে, সেই কাবার মাথার উপরে পর্যন্ত তারা বড় মূর্তি বড় খোদাকে রাখছে। টোটাল 360 খোদা লিপ্ত, খোদার পূজার ভিতরে লিপ্ত হয়েছে, এবং এমনকি যে নারী পুরুষ সকলে উলঙ্গ অবস্থায় কাবা শরীফের তওয়াফ করত, এবং এটাকে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম বলে তারা প্রচার করত, দাবি করত। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। পুরুষ লোকেরা দিনের বেলা তওয়াফ করত উলঙ্গ ভাবে, এবং রাত্রিবেলার মেয়ে তওয়াফ করত মেয়ে লোকেরা, যে মেয়ে মানুষ দিনের বেলা তওয়াফ করা ঠিক নেই অবস্থায়, এজন্য সিদ্ধান্ত নিছে তারা রাত্রে তওয়াফ করবে। শুনতেছেন ভাইরা, এই পর্যন্ত পৌঁছেছিল কোন বুদ্ধিতে, কোন জ্ঞানে? হয়েছে মাথার বুদ্ধিতে, মাথার বুদ্ধি এবং ওই আসমান শিক্ষার আলো থেকে বঞ্চিত এবং কর্তৃত্ব এবং বিচ্ছিন্নতার শিক্ষা এবং বুদ্ধি এবং জ্ঞান এবং গবেষণা সেটা মানুষকে এই ঠিকানা পর্যন্ত পৌঁছায়, এইভাবে রসাতলে নিয়ে পৌঁছায় না, যে উলঙ্গ বানায় দিছে তাদের জ্ঞান বুদ্ধি গবেষণা তাদেরকে উলঙ্গ বানায় দিছে। আর আসমানি জ্ঞান নিয়া, আসমানি ইলম নিয়া, আসমানি আলোর ধারা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে তসবিহ আনছেন। আল্লাহ, এমন গণ্ড মূর্খের জাতি, এমন জঘন্য বড় বড় জাতি, এমন প্রচন্ড এবং চরম থেকে চরম ঘৃণিত ধিকৃত লাঞ্ছিত অবস্থা একটা জাতি, দূর অন্ধকার নিমজ্জিত জাতি, জ্ঞানের একটা এক বিন্দু এক কণা থেকেও যে বঞ্চিত যে জাতি, সেই জাতি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী হয়েছে, এমন এক উচ্চ আসনের অধিকারী হয়েছে। আর কেউ তাদের কি প্রশংসা করবে আর ইতিহাস লিখবে? মহান রব্বুল আলামিন খুদ কুরআনে তাদের এমন লম্বা প্রশংসা আরম্ভ করছে যে থামতেই চান না, রব্বুল আলামিন থামতেই চান না। এই জাতি এত এত উচ্চ শিখরে আরোহণ করছে, এত উচ্চ মর্যাদার আসন লাভ করছে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। والذين آمنوا والذين ماهوا أشداء على الكفار رحماء بينهم الله পাক বলেন, আরে মুহাম্মদ তো আমার রাসূল লাগে না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেক ভূমিকা, কিন্তু পরে শুরু করছেন والذين ماهوا, এখানে মূল টার্গেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান না, তার বিষয়ে আলোচনা এই আয়াতের উদ্দেশ্য না, যে তিনি কেউ এটা রাখো মোহাম্মদ আমার রসুল লাগে এটা সংক্ষিপ্ত বলে রাখলাম, তার সঙ্গীদের কথা শোনো মিয়া, ওয়াল্লাযীন মাহু, আমার রসুল এই মোহাম্মদের সঙ্গে, আমার এই রসুলের সঙ্গে যারা, তাদের সঙ্গে যারা, তাদের নিকট থেকে শুনেন, তাদের নিকট থেকে জানেন, তার নিকট থেকে, তার নিকট থেকে শুনেন, তার নিকট থেকে জানেন, এবং তার সঙ্গে উঠেন বসেন, তার চিন্তা ফিকির এবং তার সমস্ত আদর্শ সবকিছুর সঙ্গে একাকার যারা হয়ে গেছেন, তো তাদের অবস্থা হল মাহু মানে তার সঙ্গে যারা একাকার হয়ে গেছেন, আশিদ্দাল কুফার আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে তারা বজ্র কঠোর, রুহামা উবাইনাহুম এবং নিজেদের মধ্যে একে অন্যের প্রতি অত্যন্ত দয়াদ্র স্নেহপ্রবণ ভালোবাসাপ্রবণ তারা, এবং এটা হলো তাদের এত উন্নত সমাজ, তার মানে তাদের মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, ঘৃণা নাই, হিমত নাই, কোনো দোষ নাই। রুহামা উবাইনাহুম এমন এক শব্দ শুনতেছেন ও না, রুহামা উবাইনাহুম মানে যে একজন আরেকজনকে একদম তার প্রতি আন্তরিকভাবে দয়াদ্র হওয়া, দয়ালু হওয়া, এটা স্বাভাবিকভাবে হয় না, ছেলেও বাপের প্রতি সবসময় থাকে না, ক্ষেত্র থাকে, বাপও ছেলের প্রতি সবসময় এরকম দয়ালু থাকে না, রিক্ততাপূর্ণ অবস্থা থাকে না, কখনো ক্ষেত্রে থাকে, দাদার প্রতিও ক্ষেত্রে থাকে, মায়ের প্রতিও ক্ষেত্রে থাকে, মা মেয়ের প্রতি ক্ষেত্রে থাকে, এবং ছেলের বাবার প্রতি হয়তো শ্রদ্ধা করলো, চাচার প্রতি ক্ষেপতে থাকে, না হলে জেঠার প্রতি ক্ষেপতে থাকে, বড় চাচার প্রতি ক্ষেপতে থাকে, একবারের লোক সব আপন, এক ব্লাড কানেক্টেড, এক রক্ত সম্পর্কীয়, একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে থাকে, এই কিনা তো কি ব্যাপার, ওর ওর বিরুদ্ধে লাগছে হিংসা বিদ্বেষ অহংকার শত্রুতা নানান কিছুতে পায়া বসে, আল্লাহ পাক বলেন আমার রসুলের সান্নিধ্য এক সেকেন্ডের সান্নিধ্য যারা লাভ করছে তারা পরস্পর এত ঘনিষ্ঠ হয়ে গেছে, লাখ কোটি আত্মীয়ের চেয়ে তারা একজন আরেকজনের আপন হয়ে গেছে, এক আয়াতে এইটুকু এক শব্দ আল্লাহ তালা বলে দিলেন যে আমার নবীর সান্নিধ্য প্রাপ্ত সৌবত প্রাপ্তরা শিক্ষা দীক্ষা প্রাপ্তরা তার নূরের গুণাবলীতে একদম গুণান্বিত হয়ে গেছেন, কোরআন বুঝেননি রুহামা উবাইনাহু, ওয়া ওয়া সুবহানাল্লাহ কি তারিফ,
আল্লাহর নবী সাহাবীদের তারিফ কি, প্রশংসা কি, মহান রব্বুল আলমিনের খুদ নিজের পক্ষ থেকে খুদ রব্বুল আলমিনের কালামে এরকম বর্ণনা, আর কিসের ইতিহাস লিখবেন, আর কিসের ইতিহাস লিখবেন ভাইরা? রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সাহাবিদের মর্যাদা বুঝার তৌফিক হচ্ছেই না। এই পৃথিবীর ইসলামের জন্য প্রেমিক, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত এমন একটা সমাজ আমাদের এই পৃথিবীতে আছে, যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ইসলামের জন্য এক একদিন শতবার জীবন দিতে প্রস্তুত, এই রক্ত নিয়ে জীবন নিয়ে খেলতে প্রস্তুত, কিন্তু রাসূলুল্লাহ আলাইহিস সাহাবীদের মর্যাদা এখনো বুঝবার তৌফিক হচ্ছে না। এটাই কি কোরআন বুঝার নমুনা? এটা নিয়ে তোমার নিজের জীবনের উপর তুমি ইনসাফ করলা না, জুলুম করলা, এখনো টের পাইতেছ না, কিন্তু টের পাবে কেয়ামতের ময়দানে, যখন দেখবে সারা দুনিয়ার সমস্ত গাউস আব্দালের চেয়ে গাউস আব্দালের উপরে আল্লাহ নবীর এক একজন সাহাবি পায়ের ধুলার মর্যাদা বেশি। এটা তখন কাল কেয়ামতে দেখলে তখন তুমি বুঝতে পারবে, সেদিন তোমার আজকের এই গবেষণার কল্পনা কোন কাজে লাগবে। সময় থাকলে বুঝে গাজরিত কাজ লাগত না, আমরা কি গাঁজা খুঁজি কথা বলি না? আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস পড়ার তৌফিক দিয়েছেন, বিশ্বের সেরা শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস মুফাসসিরদের কাছে আল্লাহ কোরআন বোঝার তৌফিক দিয়েছেন। এখনো যদি কোনো আয়াত সম্পর্কে তর্জমা তাফসীর করার পরে কারো যদি এর বিপরীত অবস্থান থাকে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারে, রাখবো আমরা প্রস্তুত যে কোনো জায়গায় আপনাদের সঙ্গে কথা বলার জন্য ইনশাআল্লাহ, কিন্তু আক্রমণের জন্য না, সত্য উদ্ঘাটনের জন্য, যাতে আল্লাহ সন্তুষ্ট হন, আমাদের জীবন আলোকিত হয়, পরকাল পরকাল আমাদের সফলকাম হয় ইনশাআল্লাহ। কোন দলবাজি আমরা বরদাস্ত করি না, কিসের দল? সব মুসলমানের, সব মুসলমানের এক দল, আমরা আল্লাহ পাকের দল, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিসের দল টল কিনিয়া, কারো কিছু ভুল আছে, কারো কিছু ভুল আছে, ভুল নিজের জায়গায়, কিন্তু আমরা সব এক। হ্যাঁ, এত দল বানায় তো ওই হুজুরের দল, অমুক হুজুরের দল, অমুক নেতার দল, অমুক চিন্তাবিদের দল, এত হাজার দল হলে আমাদের উপায় কি? অথচ কোরআন শরীফের রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমান যাদের সিনাতে ওরা সব ভাই, সব একসাথে। সেক্রেটারি জেনারেলের সভাপতি না বানালে দলই হয় না। আমাদের আমাদের পুরা দলের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দলের সেক্রেটারি জেনারেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বাস আর কোনো কথাই নেই। আরে ভাই পানি দাও না, কিছু না, কেসা ইনসান তুমি এখানে বসতে কইছে কি? তমাম জ্বালা যন্ত্রণা এখানে ঢুকেছ। হ্যাঁ ভাই, কি আশ্চর্য আল্লাহ আল্লাহ আল্লাহ, এক কথা বললে হয়তো যেন আমার নবীর সঙ্গে এদের বড় মর্যাদা, কিন্তু না, রব্বুল আলামিন থাকতে পারতেছেন না, আশ্চর্য। তিনি বলেন যে ওয়াল্লাযীনা মাহু, যারা তার সঙ্গে, যারা তার সঙ্গী, আশিদ্দাউ আলাল কুফার, সব কাফের মুশরিক, সব বিধর্মী, আর আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তারা সকলে বজ্র কঠোর, রুহামাহু বাইনাহুম, আর নিজেদের ভিতরে পরস্পরে হিন্দুতাপূর্ণ সম্পর্কওয়ালা। এরপরে তারাহুম রুকান সুজ্জাদা, হে মানুষ, তোমাদের মধ্যে যে কেউ আমার নবীর সাহাবীদের দিকে নজর করবে, যখনই দেখবে যে আশ্চর্য এক জামাত, আশ্চর্য এক কাফেল, এক একজন এর সদস্য যে রুকান সুজ্জাদা আল্লাহর সামনে বিনয়াগত হয়ে পড়ে আছে, রুকুতে আছে, সেজদাতে আছে, রুকান সুজ্জাদা, অর্থাৎ তাদের জীবনটা বন্দিগির দ্বারা বেষ্টিত, আল্লাহ পাকের বন্দিগির দ্বারা, আল্লাহর ভালোবাসার দ্বারা বেষ্টিত এবং পরিচালিত, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি নিজেরকে উৎসর্গ করার জন্য সর্বদা তারা একদম ব্যস্ত, নেশাগ্রস্ত এরকম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন যে এইরকম জীবনওয়ালা, যে তোমার বড় যে আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার দিন, আমার রাত, আমার এক একটা সেকেন্ড মিনিট, বাস এক আমার আল্লাহর জন্য উৎসর্গ। ऐसा ईमान अधिकारी ছিলেন সাহাবায়ে کرام رضی اللہ عنہ আল্লাহ পাক কুরআন শরীফে বয়ান করেছেন এই সাহাবীদের মর্যাদা একা আছে মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মাহাদুল্লাহ আলাইহি এই মুমিনদের কাফেলা যে মুমিনদের জামাত এদের তো এক কাফেলা এরকম আল্লাহর সঙ্গে যা অঙ্গীকার করেছিল একদম শতভাগ পূর্ণ করে তারা দেখায় ছেড়ে দিয়েছে আল্লাহ পাক নিজে বলেন কি আশ্চর্য শুনতেছেন আপনারা والذين اركي صدقوا ما عهد الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر একজনের মনের সাথ পূর্ণ করে একদম শহীদ হয়া আমার আমার কাছে নিজেকে পূর্ণ সমর্পণ করে দিয়েছে আমার জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে ومنهم من ينتظر আরেক গ্রুপ আছে যারা এখন পর্যন্ত আমার জন্য জীবন দিতে পারে নাই তারা অস্থির হয়ে অপেক্ষা করতেছে আল্লাহু আকবার শুনতেছেন ভাই পবিত্র কোরআনের বয়ান না এগুলো কি অনুবাদ আর কি গবেষণা করেন বুঝে বুঝে একজন রব্বুল আলামিন খুদ কোরআন শরীফে বলেন যে সাবিকুন আল আউয়ালুন সাবিকুন মানে অগ্রগামী আল আউয়ালুন মানে এক নম্বর একদম প্রথম সারিতে যারা কোরআনে আল্লাহ নিজে বলেন একদম অগ্রগামী এবং বিলকুম প্রথম প্রথম সারির যারা এক নম্বর যারা মিনাল মুহাজিরিন আল আনসার এই মিন আরবিতে মিন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয় এক মিনমের হইতে মিন ঢাকা ইলা সাতগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম বাংলাদেশ থেকে মক্কাশরী হ্যাঁ না এই মিন একটা হলো বয়ানিয়া একটা হলো তাবিজিয়া মুজাদ্দিদ আল-সাই রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে মিন এটা বয়ানিয়া কি অর্থ যে এই যে আমি আল্লাহ পাক বলেন যে এই যে সারা বিশ্বের ভিতরে যারা আমার নজর অগ্রগামী এক নম্বর আমার নজরে যারা অগ্রগামী এবং এক নম্বর মিনাল মুহাজিরিন ওয়াল আনসার অর্থাৎ আল্লাহর নবীর আনসার এবং মুহাজির সাহাবীরা সব কি সাহাবীরা কয় গ্রুপ ছিলেন হয় আনসার না হয় মুহাজির মুজাদ্দিদ আল-সানি বলেন খুলেন তাফসীরে মাজারি এই জায়গাতে আপনি দেখেন সেখানে মুজাদ্দিদ আল-সানির মতো আলেমে দিন তিনি বলেন এই মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মানে অর্থাৎ এই যে নবীর সাহাবি আনসার হোক কিংবা মুহাজির আমার কথা স্পষ্ট বুঝেন না তারপর এটা বুঝে তো বাকিটা বলবো না রাদিয়াল্লাহু আনহু মারাজু আন আল্লাহ পাক বলেন মুহাজির হোক কিংবা আনসার এরা সব এক নাম্বার এবং এদের সকলের প্রতি আমি সন্তুষ্ট শুনতেছেন ভাইরা এবং মধ্যখানে একটা কথা বলছেন আল্লাহ 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 কি রব্বুল আলামিন রহমতের খেলা রে ভাই আল্লাহ পাক বলেন এদের নাম সাহাবীদের নাম উল্লেখ করার পরে ফের তিনি বললেন যে কেয়ামত পর্যন্ত সবাই তো টেনশন করবে যে ওনারা তো নবীকে পাইছেন তো এত বড় মর্যাদা হলো আহা আমাদের কি হবে আহা ওনাদের উত্তর এবং সমাধান আল্লাহ সাথে সাথে দিয়ে দিচ্ছেন হ্যাঁ মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান যারা সুন্দরভাবে ভালোভাবে পূর্ণভাবে কামালভাবে চমৎকারভাবে নিঃস্বার্থভাবে তাদের অনুসরণ করতে থাকবে তো তাদের জন্য আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহু ও রাজুয়ান আমি এদের সকলের প্রতি সন্তুষ্ট যেমন ওরা আমাকে নিয়ে সন্তুষ্ট এরপরে ইটুক বললে কি হয়ে যায় না আল্লাহ সন্তুষ্ট হইলে দু জাহান আমার এ জাহান আমার সেই জাহান আমার সব আমার সবকিছু আমার হিন্দুস্তান এক বুজুর্গ ছিলেন খাজা আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলী হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা তিনি বলতেন হে প্রিয় মাওলা যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর একটু নেহি মেরা তো কই সেই নেহি মেরি আমার আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সবকিছু আমার আসমান আমার জমিন আমার দু জাহানের সবকিছু আমার আর এক যদি আপনি আমার না হন তাহলে আমার তো আর কিছু নয় আমি কপাল পোড়া হতচ্ছাড়া সর্বহারা শুনতেছেন ভাইয়ের আল্লাহ পাক যখন বলছেন আমিও ওরা রাজি আমার উপরে আমিও রাজি ওদের উপরে এক কথায় তো সব হয়ে গেল আর কিছু বলার কথা থাকে না কিন্তু আশ্চর্য রব্বুল আলামিনের শান কি মহব্বত সাহাবিদের প্রতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের প্রতি কি আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য রহমতের দরিয়া কতটা চরমভাবে ব্যাকুল এবং অপেক্ষমান আল্লাহ পাক বলেন আব্দালহুম জান্নাতিন তাজরি তাহতা আল আনহার এবং আমি তাদের জন্য একদম জান্নাত বানিয়ে রেখেছি তাদের জন্য জান্নাত বানিয়ে রেডি করে রেখে দিছি যে তার নিচে নহর প্রবাহিত হইতেছে এখন সুবহানাল্লাহ তাআলা কি আশ্চর্য রব্বুল আলামিনের সা পরে পেয়ারা আল্লাহ আমাদেরকে বাদ দেন নাই যে তোরা যদি আমার নবীর সাহাবিদের জিন্দগির অনুসরণে ওই রকম সুন্দর জিন্দগি বানাও তোমরা নিঃস্বার্থ হবে ইহসান শব্দের মধ্যে মিয়া লাখ কোটি ফেতনার উত্তর আছে যে আমার নবীর সাহাবিরা দল বানায় না এই আবু বকর সিদ্দিকের দল উমরে ফারুকের দল ওসমান আলীর দল ওসমানের দল আলীর দল আবদুল্লাহ ইবনে মাসউদের দল আবদুল্লাহ ইবনে আব্বাসের দল আবু হুরায়রার দল বেলালের দল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এদের কোন দলবাজি নেই কিন্তু কেয়ামত পর্যন্ত যত মুসলমান অমুক ক্যাবলার মুরিদের দল এদের ঢং আলাদা তরিকা আলাদা আরেক ক্যাবলা আরেক জায়গায় থাকলে দুই দলের সংঘর্ষ এটা কি সাচ্চা অনুসরণ হলো এটা নবীর সাহাবিদের মতো বেসান যে নবীর সাহাবিদের আকিদা সুন্দর ছিল আকিদা নির্ভুল বিশ্বাস নির্ভুল তাদের চরিত্র উন্নত এবং পবিত্র তাদের অন্তরাত্মা পবিত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চার খলিফার পরে সর্বশ্রেষ্ঠ সাহাবিদের মধ্যে এবং এক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজারো লাখ সাহাবির ভিতরে যখন ফতোয়া দিতেন বাকি সাহাবায়ে কেরাম শুনতে থাকতেন চার খলিফার পরে সবচেয়ে বড় মুফতি ছিলেন ফকি ছিলেন মুজতাহিদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সবচেয়ে বড় মুস্তাহিদ সাহাবীদের ভিতরে বড় ইমাম বড় ফকি যে কজন বড় ফকি তাদের মধ্যে তিনি শীর্ষস্থানীয় একজন সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আর হানাফি মজাহাবের বৈশিষ্ট্য হলো যে হানাফি মজাহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর নামে ইন মজাহাবের নামকরণ হয়ে চালু হয়ে গেছে পৃথিবীতে কিন্তু হানাফি মজাহাবের মূল ফতোয়া দেনেওয়ালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হানাফি মজাহাব তো নাম কিন্তু হানাফি মজাহাবের লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হওয়া আসমানি কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র হাদিসের জীবনটাকে সামনে রেখা আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ফতোয়া দিতেন সেটাকে ইমাম আবু হানিফা যাচাই করে দেখছেন চার খলিফা তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া সর্বশ্রেষ্ঠ সাহাবীদের নিকট কুরআন সুন্নাহর ব্যাখ্যা তাদের এই পাঁচজনেরটা সর্বশ্রেষ্ঠ আর এই পাঁচজনেরটা ঊর্ধ্বে এবং উপরে রেখা এটাকেই প্রাধান্য দেন হানাফি মাযহাব এই কারণে হানাফি মাযহাব সারা বিশ্বে এত বেশি বৈশিষ্ট্যমণ্ডিত শুনতেছেন ভাইরা আপনারা আজকে মাযহাবের বিরুদ্ধে একদল লোক বলতে থাকে মিয়া টিকার করতে থাকে এটা ঠিক না সেটা ঠিক না সবকিছু বুখারী শরীফ থেকে উদ্ধার করতে থাকো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন মসনা মাসাইল বয়ান করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ মসনা মাসাইল বয়ান করতেন কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের আলোকে সাহাবীদের ফতোয়ার সিদ্ধান্তের আলোকে তখন কি বুখারী শরীফ দুনিয়াতে অস্তিত্ব লাভ করছিল বুখারী শরীফ কেউ দেখছিল পৃথিবীতে তখন তখন তো ইমাম বুখারীর জন্ম হয়েছে কি আশ্চর্যের বিষয় এক বুখারী শরীফের নাম মুখস্থ করছে আর বুখারী শরীফ থেকে মশলা আর যখন জিজ্ঞেস করি কোন বুখারী শরীফ যাত্রাবাড়ি মোহতাম হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের ওখানে এলাকায় এক লোক ঢুকছিল খালি বুখারী শরীফ থেকে লোকদেরকে বোঝা আর খালি সব হানাফি মজাহের লোকদেরকে বিভ্রান্ত করে গুমরা করতেছিল পরে ওই যাত্রাবাড়ি মোহতাম সাহেবের কাছে এলাকার লোক আসছে আপনি এই লোকের সঙ্গে কথা বলুন বলে হ্যাঁ নিয়ে আসো ওই লোক আসছে খুব সাজে গেজে রেডি হয়ে হ্যাঁ হুজুর বললেন যে আপনি কি কোন কিতাব থেকে দলিল দিবেন বুখারী শরীফ মাহমুদ সাহুদুর কিন্তু আপনারা জানেন কি আশ্চর্য লোক যেই পরিবেশ সেরকম কথা হ্যাঁ প্রেসিডেন্ট গেলে সে প্রেসিডেন্টের লোক উনি ভিন্ন প্রধানমন্ত্রী গেলে তার লোকে ভিন্ন স্পিকার গেলে তার সঙ্গে ভিন্ন ওসি সাহেব গেলে তার লোকে ভিন্ন আদৌ এক মেধার মানুষ তিনি তো উনি বললেন যে বুখারী শরীফ কি কিতাব এটা তো আমি জানি না আল্লাহ তো এলো পড়ছে মহাবিপদ আমি তো বুখারী শরীফ কোনো কিতাবের নামই জানি না অত শুনি সারা জীবন বুখারী শরীফ কেসা মুসিবত হয়েছে পরে ওই লোক তো হতম বাড়ল এটা কোন বিপদ এলাকার মানুষও পেরেছেন যে এই হুজুরে বুখারী শরীফ চিন্তাতে লুপায় হ্যাঁ পরে উনি বললেন যে কি এটা বুখারী শরীফ আপনি আনছেন নাকি বলে হ্যাঁ আমি তো নিয়ে আসছি বলে দেখান তাহলে একটু আমি দেখি আমি তো দেখি চিনি না এটা তো উনি বাইর করছে যে বাংলাতে লেখা বুখারী শরীফ বাংলা তো এইটা বুখারী শরীফ রসুল্লাহ আজকে বাংলায় কথা বলতেন দেখি বাংলায় হাদিস বলতেন ওই লোকটা এখন একদম লাজবাব নিরুত্তর ভাই কোন বিপদ হলো এটা পরে উনি আসল বুখারী শরীফ যেটা বাইর করছেন ওইটার নাম প্রচার হয়েছে বুখারী শরীফ কিন্তু এটার মূল আরবি নাম এটা না লম্বা নাম আছে আরবিতে আস সহিহুল মুসনাদ যাই হোক
পরে উনি বাই করে বললেন এইটা নাকি দেখেন তো আর ওইটা হইটাই তো মনে হয়। পরে তো যারা এনার ভক্তবৃন্দ আসছিল সবাইকার এমন খেবা খেপছে এই লোকের উপরে, এই আপনি সারাদিন বলেন বুখারী শরীফ, এখন আপনি বুখারী শরীফ ছিলেন। এই শ্রেণীর কিছু লোক কি হয়েছে এই লোকগুলোর, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো তিনি বিশ্বের সেরা তো মহান ব্যক্তিদের উপর তুমি হামলা করো মিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার মতো মৌলভী সাহেবের অনুসরণ করবো আমরা, তোমার মতো কয়েক হাজার কোটিকে একত্রিত করলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জ্ঞানের এক রত্তির সমান হবে তোমরা, আমরা সূর্যের আলোর অনুসরণ করি তোমরা আমাদেরকে চেরাগের আলোর দিকে কি জন্য ডাকো, চেরাগে বুর্দা কুজা সময় আফতাব কুজা বেবি তফাবুতেরা আজ কুজা তাব কুজা, কোথায় তো একটা প্রদীপের আলো কোথায় সূর্যের আলো, হ্যাঁ দুইটার ভিতরে পার্থক্য নাই, সে পার্থক্য করার চক্ষু নাই। যাই হোক এক কথা বলতে গিয়ে কতদিকে যে ছুটতে থাকা হয় আল্লাহ রহম করেন। তো কি বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী অন্তরাত্মা পবিত্র, এত বড় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ত্রিশ পারা কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা সূর্যের আলোর চেয়েও তার কাছে স্পষ্ট, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনটা আয়না ধরলে যেরকম চেহারা দেখা যায় সমগ্র জীবনটাকে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইরকম একদম স্পষ্ট দেখতে থাকতেন আর তার আলোকে সিদ্ধান্ত নিতে থাকতেন। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের চরিত্র সম্পর্কে এমন এক বর্ণনা দিয়েছেন আল্লাহ 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 কি আশ্চর্য, তিনি বলেন মান কান মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত, তিনি বলতেন যে আমি তো কোনো হিসাবের মানুষ না, আহা এত বড় হয়ে নিজের হিসাবই ধরেন নেই, তা আমি তো কোনো হিসাবের কাতারে না, তোমরা যদি কেউ অনুসরণ করতেই চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা কেরাম যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের অনুসরণ করো। শুনতেছেন ভাইরা, আর আজকে আমরা এক একজন, আমি মহাগবেষক, আমি মহাপণ্ডিত এবং আমি বিরাট বড় লেখক, আমি দশ হাজার পুস্তকের প্রণেতা, ওয়াহ ওয়াহ ওয়াহ, এত বড় সাহাবি সারা দুনিয়া তার পায়ের নিচে, সে সাহাবি এত বড় এলমের অধিকারী, আমলের অধিকারী, এত বড় যোগ্যতার অধিকারী হয়ে তিনি বলতেছেন যে অনুসরণ করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের অনুসরণ করো, তিনি কি সাহাবি না, তার যারা চলে গেছেন আমি আসি মানে তার সবাই তখন তার দিকে ঝুঁকে এজন্য নিজের টোটাল বাদ দিয়ে দিয়েছেন। এরপরে তিনি বললেন উলাইকা আসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে চলে গেছেন মানুষগুলো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবি সত্যিকার সাহাবি তারা, শুনতেছেন ভাই। তারপরে কি বললেন আল্লাহু আকবার, যে তাদেরকে অনুসরণ করতে কেন বলি জানো, কানু আফজাল হাজিল উম্মা, কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা যত উম্মত তাদের ভিতরে সাহাবিরা, সাহাবিরা ইমানে এলমে আমলে দিনের বুঝে এবং দিনের অনুসরণে সুন্নতের অনুসরণে সর্বক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠতা আফজাল হাজিল উম্মা। এগুলো ডাইন বাম সিয়াক সবাক কারায় না বুঝলে তর্জমা করবেন কোথেকে, ব্যাখ্যা করবেন কোথেকে, তাহলে সবাই সরা দেখে মেরকাত খোলো, ফাতুল বারি খোলো, উমদাদুল কারি খোলো, কিন্তু কোরআন সুন্নাহ বুঝার এক মেজাজ আকাবের উম্মতের জিন্দগির চর্চা যদি না পয়দা হয় এই ব্যাখ্যা মুখস্থ করে কত বলা যায়। হ্যাঁ আফজাল হাজির উম্মা মানে কি কাঠখড়ির, যে কাঠখড়ির মালিক হওয়ার শ্রেষ্ঠ তারা, আফজাল হাজির উম্মা মানে ফ্যাক্টরির মালিক দিক হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ, ক্ষমতার দাপটের দিক থেকে শ্রেষ্ঠ, কি শ্রেষ্ঠ বোঝা গেল যে আফজালিটা এই যে তাকারুল থেকে স্পষ্ট হয় সারা দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে তারা বড়, যে কি সে ইমানে এলমে আমলে দিনের সমাজে দিন চর্চায় এবাদতে বন্দিগিতে আল্লাহর নৈকট্যে আল্লাহর নূর প্রাপ্তিতে সর্বশ্রেষ্ঠ তারা। শুনতেছেন ভাই, কান আফজাল হাজির উম্মা আবার রাহা কুলুবান, তাদের প্রত্যেকে তার প্রত্যেকেই ছিলেন অন্তরাত্মা শ্রেষ্ঠ পবিত্র অন্তরাত্মাওয়ালা, আবার রাহা কুলুবান, আবার রাহা কুলুবান মানে তাদের অন্তর কল্যাণ ভালাই ভালো জিনিস, এছাড়া এই অন্তর কোন কিছুর সঙ্গে কোন সম্পর্ক রাখত না। আর এই কথাটা বুঝতে হলে আরেকটা হাদিস বুঝতে হবে, হ্যাঁ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভাই আমার হাঁটুতে ব্যথা পায়ে ব্যথার জন্য একভাবে পারি না, আপনারা কি মনে করেন না আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, যখন এরকম সমস্যা হয় কি করব, রুগীর জন্য তো যে হালত রুগীরও তো আল্লাহ শুয়ে শুয়ে নামাজ পড়ান পাবলিক দিয়েছেন না, যাই হোক
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা ইন্না ফিল ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। এই শুনো তোমরা খুব মনোযোগে, যে তোমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, পোস্টের টুকরো আছে, এটার অবস্থান আল্লাহর সৃষ্টিগত হবে এমন। এই গোস্তের টুকরা যাকে কলব বলে, অন্তর বলে, হার্ট বলে, এটা যদি ইজা সলাহাত আর তানাবরাত মরকাতে আছে, এই অন্তরটা যদি নূরওয়ালা হয়ে যায়, সর্ব অঙ্গ নূরওয়ালা আমল করতে বাধ্য হবে। সলাহ দশাদু কুল্লু কেলাহমা সৈয়ারে সলাহা সলুহা, কিন্তু সলুহার চেয়ে সলাহ এটা খুশি বেশি। হ্যাঁ, মুল্লা আলী কারি লিখছেন। আচ্ছা, তো ইজা সলাহ সলাহ দশাদু কুল্লু, যে তোমার এই অন্তরটা যদি নূর বলা হয়, সুস্থ হয়, সুন্দর হয়, উন্নত হয়, কালিমা মুক্ত হয়, এটা যদি কুয়ত বলা হয়, আল্লাহর নৈকট্য বলা হয়, আল্লাহর তাদাল্লি বলা হয়, সর্ব অঙ্গ থেকে যে আমলগুলো, কাজগুলো, কর্মগুলো প্রকাশ পাবে, প্রত্যেকটা নূরওয়ালা হবে, আল্লাহর নৈকট্য ভালো হবে, প্রত্যেকটা জান্নাতমুখী হবে, প্রত্যেকটা মাওলা পর্যন্ত পৌঁছে যাবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই অন্তরটা যদি গান্দা হয়, নোংরা হয়, বরবাদ হয় এবং অন্ধকারে নিবদ্ধিত হয়, সর্ব অঙ্গ এই পাপিষ্ট কর্মে লিপ্ত হবে, অন্ধকার কাজে লিপ্ত হবে, জাহান্নামুখী কাজে লিপ্ত হবে। শুনতেছেন ভাইয়া? এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বললেন যে অন্তর যদি নূরওয়ালা এবং পবিত্রতাওয়ালা, সর্ব অঙ্গ নূরওয়ালা পবিত্রতাওয়ালা। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন আবার রাহা কুলুবান, তাদের প্রত্যেকে ছিলেন একদম পবিত্র দিলওয়ালা। তার মানে তার অর্থ কি দাঁড়া? সকলেই ছিলেন কমপ্লিট পবিত্র জিন্দেগি, তাদের মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ আল্লাহ সন্তুষ্টির আমলই মজবুত থাকতো সর্বদা। শুনতেছেন ভাইরা? আজিব আমল হামাত হস্তি ফাদিদা মেরি জাগ উঠি হর মনে মুসে ভেরে উসনে পুকারা বুঝতো, আমার অন্তর জাগে শুধু আল্লাহর জন্য, আমার সর্ব অঙ্গ আল্লাহর জন্য জাগনা থাকে সর্বদা, আমার অন্তর শুধু খুঁজে না আমার আল্লাহকে, আমার সর্ব অঙ্গ খুঁজতে থাকে 24 ঘন্টা আমার মহান আল্লাহ, সর্বদা আমি বেচারি থাকি, বেকুল থাকি, কোথায় কখন কিভাবে আমার মাওলাকে পাবো, দুই চোখ ক্ষুধার্ত তার জন্য, আমার আত্মা ক্ষুধার্ত তার জন্য, আমার দুই চোখ ক্ষুধার্ত তার জন্য, আমার জবান ক্ষুধার্ত তার জন্য, আমার পাপ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষুধার্ত তার জন্য, প্রচন্ড পিপাসিত আমি আমার মহান আল্লাহর জন্য। শুনতেছেন ভাই? আহা আশ্চর্য, তর্জমা যে লেখে বই পুস্তক হাদিসের কিতাব, আজকাল বাংলা অনুবাদ খুব পাওয়া যায়, এক একজন নিয়ে নিয়ে এগুলি পড়ে কোয়ালিফাইড লোকেরা, উচ্চশিক্ষিত লোকেরা, তাদের ইসলামী এবং কোরআন সুন্নার জ্ঞানের পিপাসা আছে কারণে তারা এগুলো নেন এবং পড়েন, কিন্তু নিয়া তাদের পিপাসা কতটুকু মিটে, মিটবে কিভাবে? খালি অনুবাদ করে পিপাসা মিটার কোনো উপায় তো নেই, কোনো মত নিজেকে সান্ত্বনা দেওয়া আর কি। হ্যাঁ, আমি দেখছি কিছুটা, কিন্তু খুব দেখছি, ফাইনাল দেখছি, চূড়ান্ত দেখছি, এবং একদম সিদ্ধান্ত দেওয়ার মতো নেওয়ার মতো এরকম দেখছি, এটা বলার অবকাশ কিছুতেই নেই। হ্যাঁ, আবার রাহা কুলুবান ওয়াম কাহা হিলমা, কি বলব, পানি দাও, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ কোথার থেকে কোথায় চলে গেছি রে ভাই। হ্যাঁ, তো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের কথা বলেন ওই আয়াতে, যে নবীর নবী তো আমার নবী, এটা তো আছে, নবীর সঙ্গে থাকলে হইল কি সেটা বুঝো না, কি আল্লাহর বয়ানের সাথ, একদিকে সাহাবিদের পূর্ণ মর্যাদার বয়ান হয়ে যেতেছে, আর একদিকে একই সঙ্গে সবগুলো প্রশংসা ইনডাইরেক্টলি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য হইতেছে। ঠিক আছে, রান্না এত মজা, বাপরে তো খায় মনে হয় সারা জীবনের বিরিয়ানি ভুলে গেছে, আজকে সারা জীবনে খাইলাম কি বিরিয়ানি, আজকের বিরিয়ানি তো সব ভুলে গেছে। এই যে বিরিয়ানির এত তারিফ, আসলে কি রান্নার তারিফ না রান্ধুনির তারিফ? এই সব তারিফ তো বাহ্যিকভাবে বিরিয়ানির তারিফ, আর আসলে যিনি বিরিয়ানি পাকাইছেন তার তারিফ। আল্লাহ পাক এমন আশ্চর্য এই কোরআন, এমন বিশ্বাস করে আল্লাহ পাকের এক এক কথা বললেন যে তার সঙ্গে যারা থাকছেন তাদের অবস্থা শুনো, যার মানে তাহলে তার অবস্থা কি, সঙ্গে থাকলে যদি এই হয় তার অবস্থাটা কি? শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে গিলে খুলবো এদের হাম্মাম রোজে রশিদ দস্তে মাহবুবে বদস্তাম হদর গুপ্তাম এ মুশকি আবিরি অনেক হুজুর এটা মেসকি বলে মেস্ক বাংলা উর্দুতে ফার্সি মুশ হ্যাঁ কে মুশকি আবিরি কে আজ বোয়ে দেলা দিজে তুমস্তাম বগুত্তাম গিলে নাচিজে বুদাম বলে কি মুদ্দতে বাগল নিশাস্তাম জামালে হাম রশিদ আরমান আসরকার বগর নাম হুমা খাদম কে হস্তাম সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি গোসলখানাতে একদিন মাটির একটা ঢেলা পায়া এর সুবাসে এত মুগ্ধ আপনি তো অভিভূত হলাম আমি বললাম যে ব্যাপার কি তুমি কস্তুরি তুমি মেসকো না আম্বর কি সে বলল যে না আমি কিছুই না না মেসকো না আম্বর ওসব কিছুই না নিছক মাটির ঢেলা কিন্তু বিষয়টা হলো এই রহস্যটা হলো এই অত্যন্ত সুগন্ধ ফুলের সান্নিধ্যে পরশে দীর্ঘকাল আমি থাকছিলাম সেই ফুলের ঘ্রাণ আমাকে এতটা প্রভাবিত করছে এখন ফুলের মতোই ঘ্রাণ আমার মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াতে বলতে চান বলছেন হ্যাঁ যে আমার রসুল কেসার সুগন্ধ ফুল যে তার সৌমতের বরকতে এক এক জমানা পর্যন্ত এই পৃথিবীতে যারা ধিক্কৃত ছিল তারা যদি এত সুগন্ধ জীবনের অধিকারী আমার রসুল তাহলে কিরকম সুগন্ধ ফুল তোমরা বুঝতে চাও বুঝতে চেষ্টা করো সেই সুগন্ধ ফুলের ঘ্রাণ শোকা বাদ দিয়া যারা ইহুদি খ্রিস্টানদের জিন্দিগির ঘ্রাণ শুকতে আগ্রহান্বিত হয়ে গেছে এটা কি ভালো সিদ্ধান্ত নিল এরা এই সঠিক সিদ্ধান্ত নিল এটা কল্যাণকর সিদ্ধান্ত নিল এটা মঙ্গলজনক সিদ্ধান্ত নিল হাজার ভার কেউ গ্রহ উদ্ধার করুক নক্ষত্র উদ্ধার করুক তাদের যাক মঙ্গলে যাক কিন্তু সারা সারা দুনিয়া লক্ষ কোটি বার যারা মঙ্গল আর মঙ্গলের জন্য এরকম লাখো কোটি গ্রহ যদি উদ্ধার করে আল্লাহর কসম এই লক্ষ কোটি মঙ্গলকে উদ্ধার করার চেয়ে একবার সেজদা করার মূল্য কোটি কোটি গুণের চেয়ে যে মুসলমান কোনদিন মঙ্গলের নামও জানে না হিমালয়ের নামও জানে না কিন্তু আল্লাহকে চিনে আল্লাহর রসুলকে চিনে কোরআনকে চিনে এবং আল্লাহর সামনে সেজদা করে জিন্দেগি কাটায় লাখ কোটি মঙ্গলওয়ালাদের চেয়ে অনেক বড় মঙ্গলের অধিকারী এই আদরা মুসলমান মুসলমান এই বুঝ বুঝলে এই সংস্থার মধ্যে পয়দা হলে মুসলমান আজকে অধপতনের দিকে ছুটতে নাই না فالذين ما هو أشداء للكفار رحم هذا بينهم تراهم ركعا سجدا الله فاك ايك آيات بولسن وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি জিন ইনসান তোমাদেরকে বানাইছি আমার বন্দেগী করার জন্য আমাদেরকে এটা বলতেছেন আবার এটা বলছেন যে তোমরা যদি আমাকে মানো তো তোমাদেরকে জান্নাত দেব না মানলে কিন্তু জাহান্নাম আর কোন দিক যাওয়ার সিদ্ধান্ত নাও এদিকে আমাদেরকে নসিহত করেন বুঝান আর ওইদিকে ওইদিকে নবীর সাহাবিদের লাগাতার প্রশংসা ব্যস্ত হয়ে গেছে শুনতেছেন পায়রা সারা দুনিয়াকে বুঝান ইয়া আইয়ুহান নাস ও বুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম এই মানুষ তোমরা বন্দেগী করো ওই আল্লাহ যিনি তোমাদের মহান স্রষ্টা ছিলেন না তোমাদেরকে অস্তিত্ব দান করছেন শুধু তোমাদের না তোমাদের মা বাপ দাদা পূর্বপুরুষ সকলের তিনি স্রষ্টা এগুলো বলে আমাদেরকে বুঝান যাতে আমরা মানি আর ওইদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে বললেন না যে তোমরা মানো বন্দী করো তারা যে কি পরিমাণ আলোচনা উৎসর্গিত সেটা দীর্ঘ বয়ানে আল্লাহ ব্যস্ত এতে তাদের মর্যাদা কি ঊর্ধ্বে প্রমাণিত হয় শুনতেছেন ভাই তারাহম রুকান সুজ্জাদা তারার এখানে খেতাব খেতাব দামি খেতাব রাম তোমরা যদি তুমি যদি তাকাও তাদের দিকে দেখবা রুকু সেজদা ইবাদত বন্দেগী নিয়া আল্লাহকে নিয়ে ভীষণ ব্যস্ত তারা আশ্চর্য আমার মজগালা আহলে দিল কা আখতার বাঘ ইমা কি বাঘ বাণী হে যারা আল্লাহ বলা আল্লাহ যারা হন তাদের মাঝগালা তাদের ব্যস্ততা তাদের তৎপরতা তাদের দিন রাত্রে ডিউটি দিন রাত্রে লক্ষ্য কর্ম একটা সেটা হলো রব্বুল আলামিন কিনা মজগুল থাকা মজনু লাইলাকে নিয়ে ব্যস্ত আল্লাহর মাওলার দেওয়ানা শুধু মাওলাকে নিয়ে ব্যস্ত মজনু লাইলার পাগল আর মোমেন রব্বুল আলামিনের পাগল কেসা আজীব মামলা যুদ্ধের ময়দানে খন্দকের যুদ্ধে ওরা কাফের মুশরিকরা যুদ্ধ করতে আসছে ওরা ওদিক থেকে চিৎকার দিয়া বলে লানাল উজ্জা ওলা উজ্জা আলাকুম ওদের যে খোদা ছিল কতগুলি এগুলোর ভিতরে মেয়ে লোক ছিল অনেক বেশি তো একটার নাম ছিল গাত এটাও মেয়ে আর একটা উজ্জা আর একটা মানাত এসব নানান কিছু পুরুষ খোদা নারী খোদা তো ওরা ওই উজ্জাকে বড় খোদা মানত এই জন্য তারা খুব সাহাবিদেরকে মানে ঘায়ল করার জন্য বলতেছিল মোমেনদেরকে ঘায়ল করার জন্য আল্লাহ উজ্জা আল্লাহ উজ্জা আলাকুম আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই তোমাদের কি হবে উপায় কি রসুল্লাহ আসলাম সাহাবিদেরকে বললেন, হে তোমরা শুনলো না ওরা কি বললো? ইয়া রসুল্লাহ শুনতেছি, কি বলবো? বলো তোমরা বলো, মাওলা আল্লাহ মাওলা আলাইকুম, আমাদের মাওলা আছে তোদের মাওলা নাই। কেসা জবাব ভাই সুবহান। আর আজকাল একজনে এক কথা বললে আরেকজনে উত্তর দিলে, যে বড় বড় মানুষরা এমন সব শব্দ ব্যবহার করে, খালি এক্সিডেন্ট করতে থাকে। এক্সিডেন্ট করেন কেন? এমন কথা বলেন, নিজের শিক্ষা দীক্ষা সব ডুবে যায়, নিজের চরিত্র ডুবে যায়, নিজের আত্মমর্যাদা ডুবে যায়, নিজের কুর্সির মর্যাদা ডুবে যায়। এইরকম কথা বলে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করার কোনো মানে আছে? ভদ্র ভাষায় কথা বলা যায় না? একজনকে ধিক্কার দিলে তিরস্কার হলে তার জন্য সুন্দর ভদ্র ভাষা আছে, কথাও হয়ে যায়, ওদিকে আমার ভদ্রতা অক্ষুণ্ণ থাকে, আমার মর্যাদা এবং কুর্সি অক্ষুণ্ণ থাকে, অক্ষত থাকে। সেই ভাষায় কথা যদি আমরা শিখতে পারতাম, বলতে পারতাম, আমার ইহক আমাদের ইহকাল পরকাল কতটা মঙ্গলজনক হইত, সফল কাম হইত। তারা হামরুকান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ান। আশ্চর্য আল্লাহ আল্লাহ, হালাল খাওয়া ব্যতীত কোন ইবাদত কবুল না। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন যে হালালের বাইরে এক নিঃশ্বাস তারা ফেলেন না। ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ান, মহান রব্বুল আলামিনের হালাল রুজির তালাশে তারা ব্যস্ত। হালাল রুজির নাম রাখছেন কোরআন শরীফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে। ফজলুল, ফজলুল মানে আল্লাহর অনুগ্রহ। মোমেন হারাম খায় না, আল্লাহর অনুগ্রহের মধ্যে বাঁচে। শুনতেছেন ভাইরা, কি আশ্চর্য কোরআনের বর্ণনা, যে আমার যারা হয় রব্বুল আলামিন বলেন আমার যারা হয় তো ওরা আমারটা খায়া বাঁচে, কারোটার ধার ধারে না। আপনি জানেন আপনার টাকা কারো রাখাবো না। এই মুমেন বন্ধার শান এই হয়। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবিদের সকলের শান এই, খুদাই মেজাজে অভিরুচি, যে তারা আমি দিলে সেটা খাবে, না খায় না দিলে পেটে পাথর বেঁধে থাকবে, কিন্তু হারামে কোশ্চিন কালেও তারা হারামকে স্পর্শ করবে না। ওয়ারিজওয়ানা, এবং আমার সন্তুষ্টি তালাশ, আমার সন্তুষ্টি তালাশ, আমার সন্তুষ্টি তালাশ। ফাজলুন আর রিজওয়ান দুইটাকে একত্রিত নাজিল করেছেন আল্লাহ তাআলা। অথচ বাহ্যিকভাবে এটাই বুঝে আসে, আগে বলবেন আল্লাহ তাআলা ওরা তো আমার সন্তুষ্টি খালি তালাশ করে এবং হালাল রিজিক তালাশ করে, কিন্তু আল্লাহ বলতেছেন ওরা আমার অনুগ্রহ মানে হালাল রিজিক তালাশ করে এবং সন্তুষ্টি। সন্তুষ্টি কি দুই নম্বর নাকি? এটা তো এক নম্বর, কি কথা বুঝেন নাই? এটা এক নম্বর। যে আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার মধ্যে আল্লামিনে আসালুকে রিজাক ওয়াল জান্নাহ, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই, পরে জান্নাত চাই। জান্নাত দুই নম্বর, সন্তুষ্টি এক নম্বর, কি কথা বুঝেন নাই? আজিম আজিম দাদুল্লাহ মহাজির মক্কী রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, কাবা শরীফে গেলাপ জুড়ে কানতেন এবং বলতেন আল্লাহ হই তুরসে কুচ, হই কুচ মানতা হয় এলাহি মে তুরসে তলব গার তেরা, হে আল্লাহ আপনার নিকট সারা দুনিয়ার মানুষ কত কিছু চায়, ধন চায়, সম্পদ চায়, ফ্যাক্টরি চায়, উচ্চ সুউচ্চ অট্টালিকা চায়, হ্যাঁ মন্ত্রিত্ব চায়, রাজত্ব চায়, বাদশাহী চায়, বিশাল ধন ভাণ্ডার চায়, কিন্তু এমদাদুল্লাহ আপনার গোলাম শুধু আপনাকে চায়, আপনার বন্দা এমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। আল্লাহ 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 সুবহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টিকে এক নম্বরে বলছেন, আর বলবেন না কেন? রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ওয়ারিযওয়ানু মিনাল্লাহি আকবার, আমার এক বিন্দু সন্তুষ্টি সব কিছুর চেয়ে দাম, এমনকি আল্লাহর সন্তুষ্টি জান্নাতের চেয়েও দাম। জান্নাতিদের জান্নাতে পাঠানোর পরে রব্বুল আলামিন হঠাৎ একদিন দেখা করবেন, দিদার দান করবেন, জান্নাতিরা দেখবে কি নূর চমক, এরকম আলো ঝলমল, নূর চমকাচ্ছে, কিরে একটু কোনদিন দেখিনি। তাকায় দেখে ফাইজার রব্ব কদাশ বলে দেখে যে স্বয়ং ডাইরেক্ট রব্বুল আলামিন তাদের দিকে তাকায় আছে। জান্নাতিরা আল্লাহর দিকে নজর যে তুলবে সমস্ত জান্নাতকে একদম ভুলে যাবে। আল্লাহ পাক তাদেরকে দেখেই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আলাল জান্না, জান্নাতিরা আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ আল্লাহ, রব্বুল আলামিন সালাম দিবেন যাদেরকে, আল্লাহ তাদের মর্যাদা কি! আজকে যারা এই সামরিক বাহিনীর সেলুট নিয়া বা অমুক একটা বড় সম্মানিত বাহিনীর সেলুট নিয়া বা সালাম গ্রহণ করে তারা খুশি হন, তো রব্বুল আলামিনের সালাম সে একদিন যে নসিব হবে সেরকম জীবনকে আমরা গড়ার প্রেরণা আমাদের রাখা উচিত না? সেরকম চিন্তা ফিকির তৎপরতা আমাদের জীবনে হওয়া উচিত না? কি আজব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ওয়ারে ভাই ওয়া সুবহানাল্লাহ, কি ভীষণ লোভনীয় এই এই নেমত, এই সম্পদ, এই দৌলত, কিসের বাদশাহ নিয়া দুনিয়ার লাখো কোটি বাদশাহ একত্রিত করলে এই দৌলতের সামনে সেটা তুচ্ছ, সেটা কোনো কিছু, সব তুচ্ছ। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী করলেন লম্বা সময় পর্যন্ত। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন তিনি, কিন্তু শেষে আর ভালো লাগে না, এক রাত অস্থির হলেন, ঘটনা লম্বা, কিন্তু অস্থির হলেন, রাজত্ব ত্যাগ করলেন, যার যায় সাই ফকর মেরু পুরসায় আজ গুদরি পুরসায়, হ্যাঁ বাদশাহী পোশাক পরিত্যাগ করলেন, খুলে ফেললেন এবং আল্লাহর দেওয়ানাদের পোশাক পরিধান করলেন, ইসলামের পোশাক, দিনের পোশাক, চোখের পানিওয়ালাদের পোশাক, ইমান সিক্ত মানুষদের পোশাক, আর তাহাজ্জুদওয়ালাদের পোশাক, হ্যাঁ আল্লাহর প্রেমিকদের পোশাক পরলেন, কোথায় বাদশার পোশাক, কোথায় রব্বুল আলামিনের প্রেমিকদের পোশাক, হ্যাঁ এখন ছেলেরা পোশাক পরে আর কার অনুকরণে পোশাক বানাইতেছে ভাইয়া, হ্যাঁ শরীফ রব্বুল আলামিন বলেন লিবাস তাকওয়া যালিকা খায়র, যে পোশাক এরকম হয় যে পোশাক প্রমাণ করে তুমি আমার, তুমি মাওলা, তোমার পোশাক প্রমাণ করে তুমি মাওলা, তোমার পোশাক প্রমাণ করে তুমি আল্লাহ পাকের জন্য ক্ষুধার্ত, আল্লাহর জন্য বেচাই, তুমি জান্নাতের দিকে দৌড়াচ্ছ, তাকওয়া তো এই, হ্যাঁ তাকওয়ার পোশাক, তাহলিকা খায়ের এটা কল্যাণে ভরপুর পোশাক, কোথায় তো তাকওয়ার পোশাক আর কোথায় ইহুদি খ্রিস্টানদের পোশাক, আল্লাহ আল্লাহ, আর আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ এই চেতনার প্রেরণা দান করেন, আমাদের পোশাক এরকম হয়, পোশাক বলে দেয় তো মাওলা বলা, পোশাক নিজেই বলে মাওলা বলা, মাওলার তালাশে ব্যস্ত তার জীবন, ইয়া বাহুর আয়ানা ভয়া নয়াবম জুস্তে জুয়ে মি কুনাম হাসিল আয়া নয়া আর জুয়ে মি কুনাম সরমত গেলা ইত্তসার মি বায়াত কর ইয়া কারাজি দুকার মি বায়াত কর ইয়া তরম রাজায় দোস্ত মি বায়াত দার ইয়া কাতে নজর জিগার মি বায়াত কর। এক বুজুর্গ ছিলেন সরমত রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে হে নিজেকে নিজে বলেন এ সরমত তোকে আমি পরিষ্কার কথা জিজ্ঞেস করতেছি, তুই কি এই দুনিয়ার স্বার্থ সুযোগ সুবিধা চাইতেছিস না আল্লাহকে, সাফ কথা বল, আল্লাহকে চাইতে হলে দুনিয়া বাদ দে, আর যদি আল্লাহকে চাও না দুনিয়া তো ভর গিয়া যেখানে খুশি সেখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জাআলা হুমুমাহু হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি কাফাল্লাহু জামিয়া হুমুমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক আল্লাহর দ্বীন আল্লাহর সন্তুষ্টি ফিকিরে যে পড়বে দুজাহানের সব পরেশানি সব বিষয়ের সমাধান আল্লাহ নিজেই করে দিবেন, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর যে দুনিয়ার ধান্দায় পড়বে আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর দিনকে বাদ দিয়া, আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া, আখেরাতের চিন্তা ফিকিরকে বাদ দিয়া, সে কোথায় গিয়ে ধ্বংস হবে আল্লাহর জন্য কোনো পরোয়া করেন না, কোনো ধার ধারেন না, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, কি অবস্থা দেখে ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে অস্থির হলেন, আর ভালো লাগে না এইসব কিছু, আর ভালো লাগে না, মনটা এখন ছুটছে আল্লাহর দিকে, ছুটলেন নিশাপুর পর্যন্ত পৌঁছলেন, সেখানে গিয়া আল্লাহ পাকের বন্দেগীতে মজগুল হলেন, বস আর কি, কোথায় তো এক জমানার বাদশাহ আর কোথায় আজকে এই অবস্থা যে নিজের ছেঁড়া কাপড় চোপড় পুরানা এইগুলি পুরে পুরে বন্দেগীতে মজগুল, বস পুরানা উজির সে গেছিল দেখা করতে, আগের উজির যে স্যার কেমন আছে দেখে আছে, গিয়া দেখে যে উনি নিজের কুর্তা বা লুঙ্গি ছুঁই দিয়া সেলাই করতেছেন, তিরস্কার হাসি হাসলেন উজির, কোথায় আমরা আপনারা সেলুট দিতাম কোথায় আপনি আজকে ছুঁই দিয়া নিজের কাপড় নিজে সেলাইতেছেন, কোথায় হাজার হাজার খাদের দিনরাত জি হুজুর ঝাঁপনা, হ্যাঁ আর কোথায় আপনার এই দুর্দশা, এই এইরকম পাগলামি করার কি মানে ছিল, মুখে বলে নাই কিন্তু তিরস্কারের সাথে হাসতেন, ইমাম আযম রহমতুল্লাহ বুঝলেন যে সর্বনাশ, এ তো এইরকম খারাপ ধারণা করে তো ধ্বংস হবে, ওরে বোঝানো উচিত যে এই রাস্তা ইজ্জতওয়ালা রাস্তা, উচ্চ রাস্তা, বড় বড় সফলতার রাস্তা, হাতের সুই দরিয়াতে নিক্ষেপ করলেন বিশ্ববিখ্যাত বুজুর্গ মাওলানা জালালউদ্দিন হুমায়ুন রহমতুল্লাহ আলাইহি, মস্তুল হিসেবে ঘটনা বয়ান করে বলেন যে সুই যখন দরিয়াতে নিক্ষেপ করছেন তো সদ হাজারা মা হিয়ে আল্লাহ হিয়ে সৌদনে জর বরলবি হার মা হিয়ে, লক্ষ লক্ষ মাস মুখে এক একটা স্বর্ণের সুই নিয়া দরিয়ার কুলে আগে আসছে, হুজুর সুই নেন, কারণ আউলিয়াদের কারাম কিছু লোক কারামতকে অস্বীকার করে, মজা অস্বীকার করতে করতে এমন বিপদে পড়ছে উল্টা পাল্টা দেখতেই থাকে সবকিছু, আরে বুখারী শরীফে তো এক অধ্যায় আছে কারামাহাতুল আউলিয়া হক, যাই হোক সেখানে যে হাদিস আছে আলহামদুলিল্লাহ মনে আছে, কিন্তু এখন বলার সময় কোথায় এতগুলি একসঙ্গে বলা যায়, আর ডাক্তার আমাকে পরশু দিন রাত্রে বলছে হুজুর কথা বন্ধ, আমার দেড় মাস পর্যন্ত গলার আওয়াজে ভীষণ ডিস্টার্ব, পরশু দিন রাতে আমি কথা বলতে শুনে কথা বাইরে হল, ডাক্তার ওষুধ দেওয়া দিছে বলছে কতগুলি বলছে দাদু এটা লোক কথা বন্ধ, মুফতি হবিক স্যার শুনতেছিলেন লাউড স্পিকারে ধুম হাসতেছিলেন যে ডাক্তার এমন বুঝান বুঝা, পরে ফিনিশিং দিচ্ছেন যে বলবেন কিন্তু ইশারায়,
বলবেন কিন্তু ইশারা।
তো সদ হাজার মাহিয়ে আল্লাহিয়ে সৌজনে ধর বরলবে হর মাহিয়ে, প্রত্যেক মাসের মুখে এক একটা স্বর্ণের সুই। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বললেন এই স্বর্ণের সুই রসুল সাল্লাল্লাহু আলাইহি উম্মতের পুরুষদের জন্য ব্যবহার করা যায় না, এটা আমি ব্যবহার করতে পারবো না। হঠাৎ এখন তো মুসলমানের ছেলেরা স্বর্ণের চেইন গলায় হাত লাগায়া স্বর্ণের আংটি সব কিছু স্বর্ণের, ভাই কি মামলা, যে মেয়ে মানুষদের জন্য, তোমাকে তো আল্লাহর পুরুষ বানিয়েছেন ভাই জান, আমার ভাইয়া তুমি তো পুরুষ, পুরুষের জন্য স্বর্ণ নয়, স্বর্ণ মেয়ে মানুষ, মেয়ে হলে কেউ তার জন্য, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার দেহের গঠন প্রমাণ করে তুমি পুরুষ মানুষ, ফের মেয়েদের জিনিস তুমি কেন ব্যবহার করো, তবে কি শাড়িও পরতে আগ্রহী তুমি, তবে কি সেলোয়ার কামিজ পরতেও ভিতরে কোনো খেয়াল বা আগ্রহ লালন করতেছো কিনা, হ্যাঁ কি জন্য এটা? আমাদের জন্য সারা দুনিয়ার হাজার নেয়ামত আছে, হাজার সম্পদ আছে, হাজার প্রসাধনী আছে, নারীর প্রসাধনী, নারীর বিষয় আমাদেরকে কেন গ্রহণ করতে হবে? নারীর পোশাক আলাদা, পুরুষের পোশাক আলাদা, নারীর রুচি আলাদা, পুরুষের রুচি আলাদা। আল্লাহ পাক দুজনকে দুই রকম বানাইছেন, ভিন্ন ভিন্ন বানাইছেন, ভিন্ন ভিন্ন সাজসজ্জার আল্লাহ ইন্তজাম করছেন, ভিন্ন পোশাকের ইন্তজাম করছেন, তো সেভাবে আমরা চলি, এটা আমাদের জন্য মর্যাদার বিষয়। কিন্তু বিস্ময় হল রব্বুল আলমিনের শান দেখলে, আশ্চর্য আল্লাহ তাআলা এখানে বলে দেন যে তোরা সেভাবে ব্যবহার করবি না পুরুষরা, আবার কোরআন শরীফে বলতেছেন যে জান্নাতে আয় আমি নিজে তোদেরকে স্বর্ণের অলংকার করাই দেব, কোরআন শরীফে বলছে রব্বুল আলমিন। এবং এখানে বলছেন তোমরা পুরুষের রেশম ব্যবহার করবো না, পবিত্র কোরআনে রব্বুল আলম ঘোষণা দিয়েছেন জান্নাতে আয়, এখানে বললাম কয়েকদিন থাম, জান্নাতে আমি জান্নাতের শ্রেষ্ঠ রেশমের পোশাক তোমাদেরকে দান করব। আবার এখানে বলছেন তোরা এখানে মদ খাইস না, আবার পবিত্র কোরআনে বলতেছে জান্নাতে আয় মদ আমি নিজে পরিবেশন করবো, আমি খাওয়াবো, আমি মদের ফ্যাক্টরি বানা রাখছি, আমার মদ তোদেরকে খাও, তোদের মদ এগুলি গান্দা, বা তোদের মদ খায় মা মাসির গালাগালি করতে থাকিস, আর আমার মদ খায়া দেখবি নূরের নেশা পয়দা হয়ে যাবে, আল্লাহ পাকের দিদারের নেশা পয়দা হয়ে যাবে, আল্লাহকে দেখতে চাই, এখন দেখতে চাই, দেখা জালুয়া ওই গারত গারে জান হাজিয়ে জালুয়া তেরে জন্ম কে আগে হাম জান তো কে সমর্থে, হে প্রিয় মাওলা জালুয়া দেখাও, এখন দেখাও। হ্যাঁ এক বুজুর্গ ছিলেন ভারতে, তিনি বলতেন যে নিহি করতে হ্যাঁ ওয়াদা দিদ কা বো হাসর সে পহলে, আহা হাসরের আগে তো আল্লাহ দেখা দেওয়ার কোনো ক্রমই রাজি না, কোন প্রতিশ্রুতি কোন নির্দেশার তো পাই না, কিন্তু দিলে দে তাপ জিদ হ্যায় আমি হতি ইহি হতি, কিন্তু আমার মন তো মানে না রে ভাই, আমার অস্থির মন বেকুল মন বলে এখন দেখতে চাই তাকে, এই মুহূর্তে দেখতে চাই তাকে। কি মোহাম্মদ মাওলানা আসাদুল্লাহ ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেন এটা চূড়ান্ত কথা, এই পৃথিবীতে দুনিয়াতে কশ্চিন কালো আল্লাহকে দেখা যাবে না, কিন্তু পবিত্র কোরআনের আয়াত থেকে স্পষ্ট ভিতরে আল্লাহকে দেখার বেকুলতা লালন করা চাই, সেটা কোথেকে পাইলেন? কোরআন পুরোটা হেদায়ত, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলে দিয়েছেন লান তারানি এই বিশ্বে আমাকে দেখবা না, আল মুসা আলাইহিস সালাম এটা বললেন, আল্লাহ এটা কোরআন শরীফে বললেন কেন আমাদেরকে ঘটনা শুনানোর কি জন্য, তোরাও আমার জন্য দেখতে চাস কিনা তাই দেখতে চাই। শুনতেছেন ভাইরা, আমার মুসা তো পাগল হয়েছিলেন আমার এইখানেই দেখার জন্য, তোমাদের কেমন লাগে? এই যে আল্লাহ ইশারা করছেন হেদায়ত দিচ্ছেন যে আমার যদি প্রেমিকের দলে যোগ দিতে চাও তাহলে তোমারও দশা এইটাই হবে, বললো যে হারে দেখা তো দিলেন না, মন যে মানে না, এই হালত আমাকে দেখতে চাই, সেই জন্য আজ পাগল না করছেন, এসকে শিখাইছেন মহব্বত শিখাইছেন, কি আজব রব্বুল আলামিনের শান মিয়া, কোন দিক যাবো আমি, এত সব বিষয় আহা কি বলবো, কুম তু কাঞ্জন মাফিয়া বলছেন আমি ছিলাম গোপন রত্ন, গোপন সৌন্দর্যের ভাণ্ডার, কেউ তো জানত না, জানার কেউ ছিল না, আমি আমার নিজেরই আমি সিদ্ধান্ত নিছি, ইচ্ছা জাগলো যে কেউ আমাকে জানুক দেখুক ভালোবাসুক, আমার জন্য পাগল হোক, তোমাদেরকে বানিয়েছি জি আজি আল্লাহ, কি বলবো আপনাদেরকে মিয়া, এমনি আমার ডাক্তার বসছে কথা হাজিমদার কিরমতুল্লাহ বলছেন আল্লাহ দুনিয়াতে আসলাম আপনারে যদি না দেখলাম তো আমার আসলাম কোন কাজে, হ্যাঁ হাজিমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমুল্লাহ এত বড় বড় মানুষদের যিনি মুর্শিদ ছিলেন, হুজরতুল ইসলাম মহারাজ কাসেম নানুতবী রহমতুল্লাহ আলী, ইমাম রব্বানী মহারাজ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হাকিমুল মত মহারাজ আসলাম আলী ফারুক রহমতুল্লাহ আলী, মহারাজ খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলী, মহারাজ ইয়াকুব নানুতবী রহমতুল্লাহ আলী, বিশ্বের শ্রেষ্ঠ আলেম এবং জমার ইমামদের যিনি পীর মুর্শিদ ছিলেন, সাহাবী আমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আহা হে আল্লাহ, আপনারা যদি এই দুনিয়াতে না দেখলাম কি শেষ হের মানা, তুমি জালুয়া ফরমা না দেখা, আহা এই দুনিয়াতে আইসা যদি আল্লাহ আপনার তাজাল লিচাও না দেখলাম, হ্যাঁ বরাবর হ্যাঁ দুনিয়া কো দেখা না দেখা, এই পৃথিবীতে আসা আমার একদম বেশি আউলিয়াদের শান আজিব মিয়া, আল্লাহ সেই দিন থেকে আমাদেরকে দেখান, নামাজ পড়লাম মুখস্থ নামাজ, উজু করতে হয়, আল্লাহ রাসূল বলতে হয়, সেজদা করতে হয়, রুকু করতে হয়, আত্তায়াত করতে হয়, তাই করলাম এবং পড়লাম, এ হলো এক নামাজ, এইটাও মানুষকে জান্নাতে নিবে। আরেকটু হল সিদ্দিকীর নামাজ মিয়া, যে রুকু যে উজু করে নিজে স্পষ্ট অনুভব করে যে কর্মের ভিতরে অন্তর ভিতরে নূরের দরিয়া প্রবাহিত হচ্ছে, নামাজ যখন দাঁড়ায় সে উপলব্ধি করতে থাকে চতুর্দিকে নূর বেষ্টন করে রাখছে, সে নূরের তুফানের ভিতরে সে দাঁড়ায় আছে, সেটা করলে সে উপলব্ধি করে যে এই জাহান থেকে আলোক হইয়া এক নতুন জাহানে তাদের দিয়াতের ভিতরে সে পৌঁছে গেছে, নূরে উদর ইউমনু ইউসরু তাত ফল ভরসালাম্বর গর্দনাম মানিন্দ তল, আমার রুবি রহমতুল্লাহ আলাইহি বলেন কি এক জীবন আল্লাহ আমাকে দান করছেন হারাম দুনিয়াকে ত্যাগ করার কারণে, আল্লাহকে ভালোবাসার বরকতে আমি চব্বিশ ঘন্টা চতুর্দিকে নূরের দরিয়ার মধ্যে নূর দ্বারা বেষ্টিত হয়ে থাকি, নূরই নূরের মধ্যে থাকি আমি, অন্ধকারের কোন চিহ্ন আমার ধারে কাছে নেই, হ্যাঁ কি মামলা, হ্যাঁ সুহাল কোথায় গেলাম, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বললেন যে আরে এই স্বর্ণের সুই হঠাৎ লোহার সুই দে, লোহার সুই ওরা তো একটাই যেটা ফেলছেন উনি, আর এক মাছ ছুটে আসছে মুখে স্বর্ণের সুই লোহার সুই, ওই লোহার সুই তিনি হাত দিয়ে তুলে নিছেন, এই দৃশ্যটিকে উদিত হতবাক যে আল্লাহ আল্লাহ এই লোক তো হুকুমত করতে নেই মানুষের এই জনপদে, আজকে হুকুমত করে দরিয়ার উপরে, এ কোন হুকুমত এটা, কোন বাদশাহী এটা, দৌড়ে গিয়ে উদির পায়ের উপর পড়ছে, হুজুর আমাকে মাফ করেন আমি বড় বেয়াদবি করে ফেলছি, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ বললেন আমি বুঝতেছিলাম তুমি বুঝো না তুমি ভুল করতেছো, সেজন্য তুমি যাতে ভুল থেকে তওবা করতে পারো আর তো বড় ক্ষতি হবে, সেজন্য বলে হুজুর আমি তওবা করলাম কিন্তু আপনি যেই পথে ছুটছেন আমাকে সাথে নিয়ে চলেন, খুব দার জামাল মেহতারি কে লবে মা খুশকু তু তনহা ছুরি, হে আল্লাহ ওয়ালা আল্লাহর মহব্বতের যে নেশানি আপনি দুনিয়া কাটাইতেছেন তাই না, আর সেই রাস্তা আমাকে নিয়ে চলেন, হুজুর আপনি একলাই যাবেন সেদিকে আমাদের বাদ দিয়া, এটা কিভাবে হয়, সে মায়ে আজ বলছে তা বা মা ভোগো জোড়ায় বা রিজ বর্মা জি সব, যেই অদৃশ্য ফুল বাগানে আপনি থাকেন সেই অদৃশ্য ফুল বাগানে আমাকেও নিয়ে চলেন, আর সিনমা জোড়ায় বা রিজ বর্মা জি সব, এই হারাম দুনিয়ার মদ না শরাব না, আপনি আল্লাহর ভালোবাসার যে শরাব পান করতে থাকেন সেটার এক ফোঁটা হলো হুজুর আমাকেও দান করে, শুনতেছেন ভাইয়ারা, নেশা নেশার নেশায় কি পার্থক্য, কারো মদের বোতলের নেশা আর কারো সেজদার নেশা মিয়া, শুনতেছেন ভাইরা, কারো সিনেমা হলের নেশা আর রব্বুল কারো রব্বুল আলামিনের ঘরে নেশা, আমার মাওলার ঘরে যাবো আমি ঘরে নেশা, নেশায় নেশায় কি পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ঘর মসজিদের নেশায় যাকে ধরবে নিঃসন্দেহে সে জান্নাতে তো যাবে, কেয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবেন, আরশের ছায়া দান করবেন, এটা নিঃসন্দেহে জান্নাতে যাওয়ার ডকুমেন্ট, যা আরশের ছায়া দিয়ে পরে বলবেন যে তোরে যা, এই আরশের ছায়া দেওয়ার মানে হলো তোর জাহান্নামে পাঠাবে, এটার কোনো অর্থ হয়, আরশের ছায়ার মানে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন বিনা হিসাবে, নেশায় নেশায় পার্থক্য, সবাই বলে আল্লাহর নবীও বললেন আমি পহেলা জান্নাত, পহেলা আল্লাহকে চাই আল্লাহর সন্তুষ্টি চাই পরে জান্নাত, আর এখানে সাহাবীদের বর্ণনা যদি গিয়ে আল্লাহ পাক বলেন যে ওরা যে রিজিক তালাশ করে এরপরে আল্লাহ সন্তুষ্টির কথা বললেন, এটা পরে কেন দুইটা পাশাপাশি, তো ওয়ার ইজ ওয়ান, যারা আলেম মানুষ পাকা তারা বুঝবেন ওয়াউলিল আতফে আল ওয়াউলিল জামে, যা তারা তালাশ করেন চান আল্লাহর অনুগ্রহ হালাল রিজিক এবং সন্তুষ্টি, মানে দুইটা একত্রে চান, কি কথা বুঝেন নাই, তার মানে আমার নবীর প্রত্যেক সাহাবীর চরিত্র রুচি হল যে আল্লাহর অসন্তুষ্টির পথে কোন এক দানা পর্যন্ত তারা বরদাস্ত করতে রাজি না, কারণ যেখানেই রিজিক আছে হ্যাঁ না, দানা পানি, সেখানে মানুষ এক্সিডেন্ট করার আশঙ্কা দেখা দেয়। আল্লাহ পাক বলছেন তাদের এখানে দুটো একত্রিত, যেখানে হালাল রিজিক, রিজিক যেখানে, সেখানে আমার সন্তুষ্টি তাদের নজরে মুখ্য থাকে, এটার উপরে স্থির নজর থাকে। নজর ও হ্যায় যে কারণ আছে পার হো যায়, বাগর যা হুয়ে তা বাপে পড় যায় তো বেকার হো যায়। ওই নজর সঠিক নজর, সফল নজর, উন্নত নজর, যেই নজর কেবল আল্লাহ সন্তুষ্টির উপর স্থির হয়ে থাকে। ডক্টর ইকবাল মরহুম বলছিলেন পরওয়াজ হয় দুনু কা ইহি এক ফজা মে, কারগিজ কা জাহাঁ ওর হ্যায় শাহী কা জাহাঁ ওর, উড়ে তো একই আকাশে দু পাখি শকুনো এবং ইগল, কিন্তু শকুনের নজর মুর্দা লাশের উপরে, মরকের উপরে, আর ইগলের নজর তাজা শিকারের উপরে। ডক্টর ইকবাল মরহুম বলতে চান যে এই পৃথিবীতে বাস করে আল্লাহর দেওয়ানরাও আর আল্লাহর দুশ্মনরাও, আল্লাহর দেওয়ানের নজর সেরেফ মহান আল্লাহর উপরে, আর আল্লাহর দুশ্মনদের নজর এই মুর্দা না পাক গলির দুনিয়ার উপরে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানত দুনিয়া তাদুল ইন্দাল্লাহ জানাহ বাউজা মা সাকা কাহরা মিনহা শারবা, আল্লাহর নজরে সারাটা দুনিয়ার দাম একটা মশার পর বরাবর যদি হইত আল্লাহ কোন দুশ্মনকে কাফেরকে একডুক পানি পান করতে দিতেন না। সেই দুনিয়ার পিছনে হারাম ভাবে ঘুরাঘুরি দরকার কি? সিমা হোক কি বুঝু মিনাসারি শুধু কি আশ্চর্য, নবীর সাহাবিদের প্রশংসার অধ্যায় যেন শেষই হচ্ছে না, এত লম্বা বয়ান রব্বুল আলমিনের, কি আশ্চর্য আল্লাহ আল্লাহ। সিমা হোক কি বুঝু মিনাসারি শুধু তারা যে আমার, আমার জন্য দেওয়ানা, আমার জন্য একদম নিবেদিত, আমার জন্য সবকিছু উৎসর্গকারী এবং আমার জন্য নিজের সবকিছু মিলাই দেনেওয়ালা, আমার জন্য অন্তরাত্মা কতটা বিগলিত এবং অনুপ্রাণিত, হ্যাঁ সেইটার নূর এই পরিমাণ অন্তরে, সে নূর উপচে উপচে তাদের চেহারার উপর ভাসতে থাকে, পড়তে থাকে। সীমা অফি বুঝুই মিনাসারে শুধু শুনতেছেন ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসা করতেন, করলেন রব্বুল আলামিন কে শুরু করলেন আল্লাযীনা মাহু, যারা তার সঙ্গ লাভকারী, এই সঙ্গ লাভকারী বলে তো কাউকে বাদ দেন নাই, বাদ দিতেন কাউকে যে কয়েকজন বাদ আছে কিন্তু এটা তো বললেন না। তো ওখানেও ঠিক একই কথা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ওইটাকে প্রমাণ করার জন্য এই আয়াতের বর্ণনা দিলাম, ওখানে মিন তাবিনিয়া বলছেন এটা বিলকুল ঠিক বলছেন, এখানে তো কোনো গ্রুপ ভাগ করেন নাই, একসাথে বলছেন, তাহলে বোঝা গেল সেখানেও সব একসাথে, তাহলে মিন মিন তাবিন এটা তাবিনিয়া মিনে বয়ানিয়া, মিনে বয়ানিয়া, হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা ধ্যান আজীব মামলা। যাই হোক, এটা বলতেছিলাম ওখান থেকে যে কাজ্জাকু মিনাল্লাহ নূর ও কিতাব মুবিন, হ্যাঁ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূর ছিলেন, তারপরও সে তারা যদি এতটা নূর বলা, তারা যদি এত আলোকিত, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি ছিলেন? এজন্য রব্বুল আলামিন বলেন কাজ্জাকু মিনাল্লাহ নূর, এ সারা বিশ্বের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো শোনো, তোমার তোমাদেরকে আলো দেওয়ার জন্য, তোমাদের অন্তরাত্মাকে আলোকিত করার জন্য, তোমাদের শিক্ষা দীক্ষাকে আলোকিত করার জন্য, চিন্তা চেতনাকে আলোকিত করার জন্য, তোমাদের জীবনকে আলোকিত করার জন্য, তোমাদের চরিত্রকে আলোকিত করার জন্য, তোমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আলোকিত করার জন্য, তোমাদের উপাসনা এবং বন্দেগীকে আলোকিত করার জন্য এক মহান আলোর সূর্য তোমাদেরকে দান করল, বাস এমন এক আলো নূর আসছে তোমাদের নিকট, নূর তো আরো ছিল এবং সারা দুনিয়াতে থাকবে, যে আলো বস মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার সামনে সব, আর বাকিদের প্রতি নজর করার কোন দরকার নেই, এক জায়গাতে থাকো বস। ও কিতাব মুবিন, যে আমি এখানে যা বলবো স্পষ্ট কথা, এই কিতাবে কোরআন শরীফ আমার রসুল তো আলো, তার কাছে আসলে আলোর সন্ধান পাবে, আলোকিত জীবন পাবে। আর কিতাব মুবিন এই পবিত্র কোরআন সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব কি সাফ সাফ বলে দিব কেমনে কি করলে আমারে পাইবা, কি করলে আমারে খুয়াইবা, শুনতেছেন ভাই কি আজব মাওলা, একদম পরিষ্কার পরিষ্কার কথা বলে দিব, এই করবি আমি মাওলাকে পাবি, এই করবি আমার খুয়াবি, সাফ সাফ কথা বলে দিব, এই কোরআন ধর আর আমার নবীকে ধর, ধর বস আমি আল্লাহকে পেয়ে যাবি, কি আজীব আল্লাহ পাক আমাদেরকে দান করছেন আর সৃষ্টি করছেন আমাদেরকে বন্দেগীর জন্য। তাহলে বন্দেগী কেমনে করতে হবে, যে আমার এই কোরআন এর আলো দিয়া, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দীক্ষা দিয়ে নিজেদেরকে গড়ো, তো বেশ এই আলোকিত জীবন লাভ করবে, সেটাই বন্দেগী হবে, এবং তবেই তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে, জান্নাত পর্যন্ত পৌঁছবে, আল্লাহর সন্তুষ্টি জান্নাতের চেয়েও দামি। ওই আল্লাহ পাক যখন দেখা করলেন সালামু আসসালামু আলাইকুম ইয়া আল জান্নাত, জান্নাতিরা তো তাকায় আছেন আর জান্নাত কি ভুলে গেছেন,
আল্লাহ পাক বললেন যে তোমরা পাইছো সব। যেমন মেহমানরা আসলে জিজ্ঞেস করে না, ভাই আপনারা যারা আসছেন ভাই সবাই কম্বল পাইছেন তো ভাইরা? হ্যাঁ, আমাদের মেহমানরা ভাই কোনো কিছু করতে পারলাম না, কম্বল পাইছেন কিনা না কারো পান না, না আমরা পাইছি সব পাইছি। আর ভাই কারো বালিশ পান নাই বা কম্বল পান নাই এরকম কিছু থাকলে? না সব পাইছি। আচ্ছা কোনো কিছু লাগবে কিনা ভাই বল? না আলহামদুলিল্লাহ সব আছে। এরকম বলে না ভদ্রলোকেরা জিজ্ঞেস করে? কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে তোমরা জান্নাতে যারা আসবা আমার আজীবন মেহমান, অনন্তকালের মেহমান, অনন্তকালের মেহমান। আল্লাহ পাক মেহমানদের খোঁজ খবর নেওয়া লাগে না, ঠিক মেজবানের চরিত্র নিয়ে আল্লাহ পাক তাদের সামনে প্রকাশিত হবে। বলবো যে পাইছো তোমরা সব ঠিকঠাক মতো? হ্যাঁ আমরা সব পাইছি। বলবো যে আল্লাহ, তারপরে তারা আল্লাহ পাক বলবেন যে কিছু লাগবে আর কোনো কিছু দরকার? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, বলছেন যে তোমরা আরো কিছু চাও যে এইটা এইটা দেন, আরো কিছু বাড়াইয়া দেন, কোনো কথা বা দাবি দেওয়া থাকলে? আমি তো কোরআন শরীফ আগে তোমাদেরকে শুনেছিলাম, ওলাকুম পিয়ামাতা তাস্তাহি আনফুসুকুম ওলাকুম পিয়ামাতা, যা চাইবা যা বলবা সব পাইবা, যা চাইবা যা বলবা যা কল্পনাও করবা সব পাইবা তোমরা। কোনো কথা থাকলে দাবি দেওয়া থাকলে বলো শুনি। বলে আল্লাহ সব পাইছি কিন্তু লাগবে। রব্বুল আলামিন বলবেন যে তোমরা এখনো একটা জিনিস পাও না, এটা আমার আমার জানা আছে, আমি সেটা দিব। জান্নাতির হতবাক যে কি রে ভাই, এত খানা এত দানা এত ফল এত আপেল এত কিছু এত নেয়ামত এত পাখির গোস্ত, আর এক গাছ প্রত্যেক জান্নাতির এমন একটা গাছ যেটা প্রত্যেক জান্নাতি ছোট বড় সব জান্নাতির এমন এক গাছ হবে ছায়াওয়ালা যে সবচেয়ে দ্রুতগামী যানে সফর করলে একশত বছরও ওটার ছায়া অতিক্রম করতে পারবে না। তো কোন জিনিস বাকি রইল? দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, স্বচ্ছ মিঠা পানির নহর, তারপরে কি আর? তো কোনো কিছু তো দেখি না। হুর তো সর্বনিম্ন যে জান্নাতি একদম সবচেয়ে নিচুটা, ওর হবে 72টা। তো বাকিদের বাকি বড় বড় হুজুর তো চিন ভাবে কি জানে? আল্লাহ আল্লাহ আজিম মামলা। তো রইল কি আর, কি করবো তা তো কিছুই বুঝি না। তো জান্নাতিরা বলবে আল্লাহ আমাদের তো কোনো কিছু দেখি না, যে রাগ হতো। রব্বুল আলামিন তখন বলবেন শোনো, আমি আজকে চিরকালের জন্য, চিরদিনের জন্য, অনন্তকালের জন্য তোমাদের উপরে একদম সন্তুষ্ট হয়ে গেলাম, আর এক মুহূর্তের জন্য কশ্চিন কালও আমি অসন্তুষ্ট হব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জান্নাতিরা বলবে হায় রে, এই নিয়ামত তো এতদিন শুনি নাই, এই তো জান্নাতের সবকিছুর চেয়ে উঠবে, জান্নাতের সবকিছুর চেয়ে উঠবে। বোঝা গেল সমস্ত সালহীন, সমস্ত সিদ্দিকীন, সমস্ত আম্বিয়া নবী রসুলদের জান্নাতের চেয়েও আল্লাহর সন্তুষ্টির দাম বেশি, আল্লাহর সন্তুষ্টি শ্রেষ্ঠ। যখন দোয়া করতেন তখন তিনি বলতেন আল্লাহ জান্নাত চাই, তোরা আপনার সন্তুষ্টি চাই, তিনি বলতেন আল্লাহ আমি আপনার সন্তুষ্টি আছে এবং জান্নাত চাই। আল্লাহ আল্লাহকে শুনাইতেন যে দেখো আমারটা আগে বলে, দেখো আমার আমারটা আগে আগে বলে, জান্নাতের টা পরে বলে, যেটা নিজের সুবিধা ওইটা রাখতে পরে, আর আমারটা সেটা এক নম্বর একদম। আর এটা নবী নিজে করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা এটা করবে কি নবী? লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিখুঁত এবং সুন্দর এবং কামিল এবং কমপ্লিট মডেল নমুনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরই বিদ্যমান বর্তমান। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদের বানাইছি যে তোমরা আমি মাওলাকে নিয়ে ব্যস্ত থাকবা। এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছে শোনার কি করা, এতক্ষণ তো কিছু হয়েছে এটা আমরা যা বুঝি। দ্রব্যকে হাত্তা ইয়াতি একাল ইয়াকিন, সবক কি কত সবক? কলা বেচবি, এই বেটা কলা বেচা খাইছ, আর ওখানে এই তুই কাপড় বেচবি, ইসলামপুরে কাপড়ের দোকান দিস, হ্যাঁ ভালো। একজনে এই বেটা আমরা আমাদের পুরো বাপদাদার থেকে আমরা বড় বড় নেতা মন্ত্রী মিনিস্টার নেতৃত্ব হাত থেকে না চলে চেষ্টা করবি কোনো একটা মন্ত্রীর পোস্ট পাওয়া যায় কিনা। এইসব এক একজনের ছেলে মেয়ে ছেলেদেরকে উত্তর শরীরদেরকে এক এক রকম বুদ্ধিশুদ্ধি দেয়। আমরা সারা জীবন রাজনীতি করছি ওটা বাপদাদার আমল থেকে, এটা যা করিস না করিস, ব্যবসা করিস বাণিজ্য করিস, এটা করবি বাপদাদারই ঐতিহ্য ধরে রাখিস। এক একজন এক একটা দেয় বুদ্ধি, রব্বুল আলামিন বুদ্ধি দিলেন আমাদেরকে, বাবু দ্রব্য হাত্তা ইয়া দিয়ে গেলে আপনি মাওলার রইয়া থাক মৌ দশা করবি কি আজ। আল্লাহ একবার আল্লাহ ওয়ারেকার মাওলা, কি আশ্চর্য আমাদের সব, কি ভাগ দিচ্ছেন আমাদেরকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, ওরে আল্লাহ কি বন্টন করে আমাদের ভাগে দিলেন, আমরা খুব খুশি হয়েছি, আমরা খুশি, আমরা একটু অভিভূত। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানাল ইলম ওয়ালিল আদা ইমাল, দুশমনদেরকে দুনিয়াটা পুরো দিয়ে দিয়েছেন আজ পর্যন্ত পার, আর আপনি যাদের ভালোবাসেন তাদেরকে দিচ্ছেন যে তোরা কিন্তু আমার ভালোবাসবি, আমার আসমানি এলেন নিয়ে থাকবি, আমার কথার মধ্যে থাকবি, বাইরে যাস না। আমাদেরকে দিলেন আপনার খুশির রাস্তা, আর ওদেরকে দিলেন পুরোটা দুনিয়া যে খাত হয় এটা নিয়ে যা, আর দুনিয়া সিদ্দুল মোমেন ও জান্নাতুল কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমরা আল্লাহ যারা আল্লাহর পক্ষে আছো দুনিয়ার এই জেলখানার মতো থাকো না কয়েকদিন, অনন্তকালের বিশাল বড় জান্নাত তো পাইবে, আর কাফেরদের জন্য পুরো দুনিয়া এটাই ওদের জান্নাত, ওইটা থাকো। শুনতেছেন ভাইরা, ওদেরকে এই দুনিয়ার জান্নাতে থাকতে দাও, তোমরা দুনিয়ার দুনিয়াটাকে জেলখানার মতো মনে করো, একটু কয়েকদিনের মধ্যে পার হয়ে যাও, অনন্তকাল জান্নাত ওখানে গিয়ে থাকবে। কি আশ্চর্য রসুল্লাহ সাল্লাহ শিক্ষা, আল্লাহ আল্লাহ। এক হাদিসে রসুল সাল্লাহাম বলছেন যে ইন্নার দুনিয়া খলিকাত লাকুম ও খলিক তুমিল্লা আখেরা, এই দুনিয়া এই যে কদিন আছে দুনিয়াতে হালাল জিনিস ইত্যাদি যা দুনিয়াতে আল্লাহ দিচ্ছেন, তো তোমাদেরকে দুনিয়াটা বানাইছেন তোমাদের ব্যবহারের জন্য, এটা তোমরা ব্যবহার করো, কিন্তু তোমাদেরকে কি জন্য বানাইছেন, মাওলার জন্য, দুনিয়া তোমাদের জন্য, দুনিয়া যা কিছু সব পুরো আসমান সব তোমাদের জন্য, তোমরা কিন্তু আল্লাহর জন্য, এটা মনে রাখবে, তোমরা আখেরাতের জন্য মানে তোমরা নিজেদেরকে আল্লাহর জন্য বানাইবে। আহা কি শিক্ষা, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুঃখ হয় কষ্ট হয় অত্যন্ত আফসোস লাগে যে আমাদের স্কুল কলেজ ভার্সিটি গুলোতে জাগতিক উন্নতির সকল শিক্ষা দীক্ষা মজুদ, এই শিক্ষা দীক্ষা পড়লে ওসি হওয়া যায়, ডিসি হওয়া যায়, জজ হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, রাষ্ট্রপতি হওয়া যায়, বিশ্বের বড় বড় রাজা বাদশাহ হওয়া যায়, অনেক বড় জ্ঞানের অধিকারী হওয়া যায়, এবং তারা করতে আছেন বড় কাজ, ইমাম সাহুদুর, হ্যাঁ মুজাদ্দেদ আজম শাহ হুজুর, গাউসে আজম শাহ হুজুর বিল্ডিংয়ে বাস করেন, কিন্তু হুজুর নিজে বানাইতে জানেন না, ইঞ্জিনিয়ার বানায়, ইঞ্জিনিয়ার জেনারেল নিয়ে পড়াশোনা করছে, তো তাদের শিক্ষা দীক্ষা দুনিয়ার জাগতিক কল্যাণের সহায়ক নিঃসন্দেহে, এজন্য তারা সম্মানিত। কিন্তু যে শিক্ষা আমাদেরকে পরকালে সফল কাম করবে, যে শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করবে, যে শিক্ষা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, সেই শিক্ষার উল্লেখযোগ্য একটা শিক্ষা ব্যবস্থা ওই স্কুল কলেজ ভার্সিটিতে না রাখাটা, এটা কি এই স্কুল কলেজ ভার্সিটির উপর ইনসাফ করা হলো, তাদের উপর রহম করা হলো, না তাদের উপর জুলুম করা হলো? মুসলিম বিশ্বের সরকারগুলো এই বিষয়টা যদি চিন্তা করতেন, আল্লাহ যতটুকু কল্যাণ তাদেরকে দান করছেন আরো বেশি কল্যাণের অধিকারী তারা হয়েছেন, যতটুকু সম্মান তারা লাভ করছেন এর চেয়ে লাখ কোটি গুণ বড় সম্মান আর মর্যাদার অধিকারী তারা হইতেন, এবং সেই সম্মান তারা দুনিয়াতেও পাইতেন আখেরাতেও পাইতেন। আমরা আমাদের আবেগ বলতে পারি, ব্যাকুলতা প্রকাশ করতে পারি, বেদনা প্রকাশ করতে পারি, এর থেকে বেশি আর কি করার আছে? কিন্তু দায়িত্ব তাদের হাতে, তাদের সেই বিষয়ে লক্ষ্য করলে এটা তাদের জন্য দুজহানের মঙ্গলের বিষয় হইত। যাই হোক, প্রসঙ্গক্রমে যাই আছে একটা একটা বল, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করে। আমার ভাইয়েরা, জীবন আল্লাহর জন্য, জিন্দেগি আল্লাহর জন্য। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে বানাইছি যে জীবন দিলাম মূল্যবান, মৃত্যু আসবে মাঝখানে দেখতে চায় যে হাসানুহামলা, কে কত বেশি সুন্দর করে আমার খুশি করবা ভালো ভালো আমল দিয়ে, এটা আমি দেখতে চাই, এর জন্যই তোমাদেরকে এই জিন্দগিটা দিচ্ছি। কিন্তু আমরা মনে করি যে জিন্দগি মানে বড় শিক্ষিত হওয়া, বড় মালিক ফ্যাক্টরি মালিক হওয়া, সম্পদ সম্পত্তি টাকা পয়সার মালিক হওয়া। এক এক ভদ্রলোক বলতে থাকেন, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ হুজুর আপনাদের দুয়ার বরকতে ছেলে মেয়ে আট দশটা যাই ছিল সব তাদের মানুষ বানাইছে, একটা আছে আমেরিকা, একটা আছে অস্ট্রেলিয়া, একটা জাপান, একটা জার্মানি, এই ওরা ওখানে থেকে আমরা বুড়ো বুড়ো কিছু এখানে পড়ে আসি, যাক মনে মনে খুশি যে ওরা মানুষ হয়েছে। বাহ বাহ, খ্রিস্টানদের দেশে পাঠাইয়া দিয়া তাদেরকে মানুষ বানিয়েছে। মানুষ বানানোর তরিকা তো হলো ইমান ওয়ালাদের সঙ্গে রেখে মানুষ বানাইতে হয়, নবীর সান্নিধ্যে রেখে মানুষ বানাইতে হয়, কোরআনের আলো দিয়া মানুষ বানাইতে হয়, মিয়া সুন্নতের আদর্শ দিয়া মানুষ বানাইতে হয়। আজকে আমাদের সন্তানদের উপর আমরা কোন ইনসাফ করলাম, তাদের জাগতিক সুযোগ সুবিধার চিন্তা তো করলাম, যাদু জাগতিক সুযোগ সুযোগ সুবিধা তো নমরুদের কাছেও ছিল, ফেরাউনের কাছেও ছিল, কারণ হামারের কাছেও ছিল, কিন্তু আল্লাহর ওসুদ আল্লাহ থেকে তারা বঞ্চিত ছিল, পরকাল জীবন তাদের ধ্বংস বরবাদ হয়ে গেছে, তারা কিসের সফল কাম হল, কিসের মানুষ হলো? কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনা আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
আল্লাহ পাক বলেন আমি আসমানকে জমিনকে পাহাড়কে এবং সমগ্র পৃথিবীকে বললাম আমাকে ভালোবাসতে পারবা, এই দায়িত্ব নিতে পারবা? ওরা ভয়ে কাপড় বলল, সাহস নাই, সাহস পাই না, ভয় পাইছে তারা। কিন্তু পরে আমার আর ইনসান ইনসানিটা বললো আমি পাক আল্লাহ পাক এমন খুশি যে কেসা পাগলের পাগল কি জালের জালে ইন্নাহুকানা জালুমান জাহুলা জাহেলার জালে চরম এটা। এই বললেন আল্লাহ, মানে খুশিতে এইরকম একটা বকা দিছে খুশির জুটে যে এটা আমি বুড়া মানুষ আমার কেউ খেদমত করতে পারে না, আমার বউ পারে না, আমি ভোর রাতে উঠে তাহাজ করবো, কাঁপতে থাকি, ভোরবেলা উঠে একটু পানি খাবো, ঠান্ডা পানি খাওয়ায় বউ আমার নিজের স্ত্রী, যাই হোক ছেলের বউ একটা আনছি, হারে পাগল নি কোথেকে আইছে, ও আমার এই ঠান্ডা পানিতে উজু করতে দিবে না, ঠান্ডা পানিতে তাহাজুদু করতে দিবে না, ঠান্ডা পানি খাইতে দিবে না, এই পাগলটি কোথেকে আসছে, খালি এই খালি আর দেখবি যে পানি তালাশ করি গরম করলো, গরম করে আমরা খাওয়াবো না। এই যে পাগলটি করলো এটা কি মানে যে নির্বোধ বোঝানোর জন্য পাগলটি মহব্বতের গালি, ঠিক রব্বুল আলামিন এখানে তাই করছে, ঋণ না হোক কানা জাহুলা আরে জালেন কোথাকার জাল কোথাকার চরম জালেন চরম জাহেল কোথাকার, ওরে আল্লাহ প্রশংসা কি পরিমাণ করছে কিসের কারণে? এই মানুষ আল্লাহকে ভালোবাসে, হ্যাঁ আল্লাহ আল্লাহর ভালোবাসা আল্লাহর পরিচয় আজকেও সন্তানকে শিখালেন না, আপনজনকে শিখালেন না, তা আমি কিসের মানুষ বানালেন তাকে? প্রিয় বন্ধুরা আল্লাহ তো ইনসান মানুষ তাদেরকে বলছেন হৃদয় তাদের আল্লাহর ভালোবাসা। খাজা মুহাম্মদ চিশতি রহমতুল্লাহ বলছেন যার সিনার ভিতরে যার অন্তরে আল্লাহর মহব্বত ভালোবাসা প্রেম উত্তাপ নাই, ওর ভিতরে মানুষের আত্মাই নেই, মানুষের অন্তরে নেই, ও একটা পশুর আত্মা পশুর অন্তর নেই পৃথিবীতে বাস করে, অন্তর আত্মাকে মানুষের আত্মা বানায় অর্থাৎ আল্লাহর ভালোবাসা বলা বানায়, আর আল্লাহর ভালোবাসা যখন অন্তরে পদে হবে জীবনে সেটা প্রতিফলিত হবে, আর জীবনে প্রতিফলিত হতে তরিকা হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের তরিকার জীবন আদর্শ শিক্ষার অনুসরণ দ্বারা আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হয়। নকশে কদম নবীকে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের শিক্ষা জীবন আদর্শ এই আলোকিত জীবনকে যে অনুসরণ করবে নিঃসন্দেহ সে জান্নাত পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহ সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এরপরে কি প্রোগ্রাম স্যার? আমি মুফতি সাহেবকে নিয়ে আসছিলাম যে বরিশালের অনেক বড় আলেম মুফতি রফিকুল ইসলাম সাহেব মাশাআল্লাহ, আমি যেহেতু ডাক্তার বলছে কথা বলে নিয়ে সেজন্য আমার পৌঁছার কথা ছিল 9:30 দেরি হয়ে গেছে, তা আগে আসতে ইচ্ছুক ছিলাম, যাই হোক তো ভাবলাম যে ওনারা নিয়ে যে আধা ঘন্টা উনি যদি বলেন পরে আমি না হয় 25 মিনিট আধা ঘন্টা ভাগ্য করে যাতে 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু 10টা আসার কারণে আর আমি এটা বলতে হিম্মত পাইনি যে শ্রোতা মন্ডলী হয়তোবা আমারই নাম আগে থেকে শোনার কারণে অপেক্ষমান, হয়তোবা আমার জন্য লোকটা ওয়াদা করছে আসবে না, আরেকজনকে দিলে তখন মনে মনে যদি ভাবেন যে দেখো এই আবার একটা ঝামেলা বাঁধাবে তো মুশকিল, পরে মানুষের মনের উপরে এরকম কষ্ট দেওয়া যে অজানার কারণে এরকমটা হবে, অথচ মুফতি সাহেব বয়ান যখন করেন আমি নিজে অত্যন্ত আগ্রহের সাথে আলহামদুলিল্লাহ শুনতে থাকি, এত সুন্দর মাশাআল্লাহ দিনের কথা বলে তো পরে আর ওনার উনি বুঝছেন এবং বললেন যে না এখন আমি না, ঠিক আছে আবার যদি কখনো আসেন ইনশাআল্লাহ। এখন তো মানুষের দীর্ঘ সময় বিচারাদের অনেক বুড়া মানুষ কারো বাসায় যাওয়ার জরুরত ইত্যাদি, আরেকবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا
Allahumma kun lana wa ja'alna lak. Allahumma kun lana wa ja'alna lak. Allahumma kun lana wa ja'alna lak. Allahumma kun la khair li kulli muslim wa muslima. Allahumma kun la khair li kulli muslim wa muslima. Allahumma kun la khair li kulli muslim wa muslima. Allahumma asil aqwatana fil umur kulliha. Wa adilna min khizy ad-dunya wa adhab al-akhirah. Wa adilna min khizy ad-dunya wa adhab al-akhirah. خادرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اعف كل دهر اللهم اعف كل دهر شانتي موه زندگي دهر بركت موه زندگي دهر ايمان والا زندگي دهر ايمان رعلو ايمان رعلو موه زندگي دان کرن اللهم اعف سنتست زندگي دهر جنت زندگي دهر اللهم جنت بوز دهر جنت رفتر هدایت دان کرن اللهم انا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار نعوذ بك من غضبك من النار نعوذ بك من غضبك من النار اللہ اپنا سنتشت چاہے اللہ اپنا جنت چاہے اللہ اپنا جنت چاہے اللہ اپنا جنت چاہے اللہ اپنا اپنا کی چاہے اللہ اپنا اپنا کی چاہے اللہ اپنا اپنا کی چاہے اللهم كن لنا وجعلنا لك اللهم كن لنا وجعلنا لك اللهم كن لنا وجعلنا لك الله আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানান الله আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানান الله আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানান اللهم كل خير لكل مسلم ومسلمة الله দুজাহানের সব ভালাই সব মুসলমানকে দান করেন الله দুজাহানের সব ভালাই সব মুসলমানকে দান করেন আল্লাহ দুজাহানের সমস্ত কল্যাণ সমস্ত মঙ্গল সমস্ত ভালাই সমস্ত মুসলমানকে দান করেন আল্লাহ আমাদের কাউকে বঞ্চিত করেন না আমাদের সকলকে হেদায়েতের কামনা দান করেন নূরে কামল দান করেন আল্লাহ আমাদেরকে নূরে কামল দান করেন সকল অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত করেন পবিত্র করেন সকল পাপাচার থেকে আমাদেরকে মুক্ত করেন অন্তরাত্মাকে পবিত্র করে দেন জিন্দেগিকে পবিত্র করে দেন অন্তরকে নূরে পরিপূর্ণ করে দেন আপনার মহব্বত ভালোবাসা এই রূপে দান করেন আপনার প্রেম উত্তাপ এই রূপে দান করেন আল্লাহ আপনার মহব্বত এই বুকে দান করে আল্লাহ আপনার প্রেম উত্তাপ এই হৃদয়ে নসীব ফরমা আপনার প্রেম উত্তাপ এই হৃদয়ে নসীব ফরমা তুই কবি ফরমা না দেখ তুই ফরমা না দেখ বরাবর হ্যাঁ দুনিয়া কো দেখা না দেখ تجھے کو جو عدل و فرما نہ دے برابر ہے دنیا کو دیکھا نہ دے دل میرا ہو جائے ایک میدان ہو تو ہی تو ہو تو ہی تو ہو تو ہی تو اے اللہ ایری دو شدو جا اپنا کے چاہے شدو جا اپنا کے چاہے شدو جا اپنا کے چاہے ایری دو آر کسو نہ تھا کہ ایک اپنی چھڑا غیر سے بالکل ہی اٹھ جائے نظر تو ہی تو آئے نظر دیکھو جدر সব গায়রুল্লাহ দিন থেকে বাইর হয়ে যায় যেদিক থেকে শুধু আপনাকে আপনার নূর আপনার সৌন্দর্যই দেখার তৌফিক দিতে হয় আপনার নূরই দেখতে থাকার তৌফিক দিতে হয় নূরওয়ালা জিন্দগি দেন নূরওয়ালা সমর দেন নূরওয়ালা জ্ঞান দেন নূরওয়ালা লক্ষ্য দান করেন নূরই নূরে আমাদেরকে নূরান্বিত বানায় দেন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন এই মাহফিলের যারা উদ্যুক্ত আয়োজক এতে শ্রমদানকারী এবং এর জন্য যারা যে কোনোভাবে সহযোগিতাকারী এবং যারা বয়ান করলেন এবং শ্রোতা মণ্ডলী সকলকে কবুল করেন সকলকে কবুল করেন সকলকে কবুল করেন সকলকে মাফ করেন সকলকে মাফ করেন সকলকে মাফ করে দেন আল্লাহ সকলকে আপনার বানান আউলিয়াদের মধ্যে সকলকে সামিল ফরমান, আল্লাহ আপনার আউলিয়াদের মধ্যে সকলকে সামিল ফরমান, কাউকে মাহরুম করেন না, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, নফস শয়তানের ফেতনা থেকে তামাম মাকায় চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, কদম কদম আপনার সাহায্যের মোহতাজ। আপনার করমের মোহতাজ, আপনার মেহরবানির মোহতাজ, নজরে এনায়েতের মোহতাজ আমরা, আল্লাহ আপনার রহমতের মুখাপেক্ষি সর্বক্ষণ আমরা, আল্লাহ আপনার হেদায়তের মুখাপেক্ষি সর্বক্ষণ আমরা, আপনার রহমতের ছায়া ব্যতীত, আপনার মেহরবানি ব্যতীত এক মুহূর্তের জন্য না ইমানের উপর আমরা কায়েম থাকা সম্ভব, না তাকওয়ার উপরে, না ইসলামের কোন আমলের উপরে, না সুন্নত তরিকার উপরে। আল্লাহ আপনার রহমত দিয়া মেহরবানি দিয়া আমাদেরকে হেদায়তে কামের অধিকারী বানায়। আল্লাহ সব দোয়া-মোনাজাতকে আমাদের জন্য কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের জন্য কবুল করেন, আমাদের সন্তানাদের জন্য কবুল করেন, আমাদের মা বাপ ভাই বোন সকল আত্মীয়স্বজন দোস্ত মহিবে তাদের খানদান সকলকে কবুল করেন। আল্লাহ কাউকে বঞ্চিত করেন না, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, দেশের সকল পরেশানি বিবাদ বিশৃঙ্খলা আপনি নিজ রহমত দ্বারা দূর করে দেন, সকল অশান্তিকে আপনি শান্তিতে শান্তিতে রূপান্তরিত করে দেন, সকল বিশৃঙ্খলাকে আপনি শৃঙ্খলায় রূপান্তরিত করে দেন। আল্লাহ দেশের যারা পরিচালক মণ্ডলী, যারা সমাজের পরিচালক মণ্ডলী, তাদের মধ্যে তাদের অন্তরে মানুষের প্রতি মহব্বত ভালোবাসা দান করেন, দেশের কল্যাণ ভালোবাসা নসিব ফরমান, দেশের খেদমতে মানুষের খেদমতে আন্তরিকভাবে নিজেদেরকে নিবেদিত করার তৌফিক তাদেরকে দান করেন। আর আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদের উপর রহমত নাযিল করেন, সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন। আর আল্লাহ মুসলিম জাহানের যত জরুরত, আমাদের দেশের যত জরুরত সব আসমানি ভান্ডার থেকে পুরো করে দেন, আমাদের দেশকে বেশি আর সম্পদ এবং রহমত দান করেন, আমাদের যা দরকার সবকিছু আপনি ইন্তজাম করেন, আমাদের নদীগুলোর সমস্যার আপনি উন্নত উত্তম সমাধান করে দেন, পানির সমস্যার উত্তম সমাধান করে দেন, গ্যাস তেলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যার উত্তম সমাধান করে দেন, রাস্তাঘাটের সমস্যার উত্তম সমাধান করে দেন। আর আল্লাহ আমাদের পারিবারিক সমস্যার সময়ের আপনি উত্তম সমাধান করে দেন, সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যার সময়ের উত্তম সমাধান করে দেন। আপনার গোলাম সব আমরা, আপনার বান্দা আপনার তা খেয়ে বাসি, আমাদের আর কোন ক্ষুধা নেই যার কাছে আমরা চাইব, আপনি আমাদের একমাত্র মাহবুব, আপনি আমাদের একমাত্র প্রতিপালক, আপনি আমাদের একমাত্র দেখভালকারী, আপনি আমাদের একমাত্র স্রষ্টা, আপনি লালন পালন করেন, আপনি খাওয়ান, আপনি পড়ান, পিপাসা থাকলে আপনি পানি পান করতে দেন। ক্ষুধা লাগলে যে হার দানা আপনারটাই খায়, আমরা প্রতিটি দানা আপনার দানাই খাই, এক এক ফোঁটা পানি আপনি দেন তা আপনার পানি খেয়ে বাঁচে। আল্লাহ এই দেহে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত আপনি বানান, আপনি সৃষ্টি করেন, শ্বাস প্রশ্বাস দ্বারা বাঁচে, শ্বাস প্রশ্বাস আপনারই সৃষ্টি। আল্লাহ কি বেসমান নেয়ামতের মধ্যে আপনি পালেন আমাদেরকে, আপনার শুকর গুজার হওয়ার তৌফিক দেন, আপনার শুকর গুজার হওয়ার তৌফিক দেন, আপনার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দেন। মুসলমানরা যেখানে যে কোনো তবকা যে কোনো কারণে কোনো ভুলের মধ্যে গুমরাহির মধ্যে আছে, সব মুসলমানকে হেদায়ত দেন, সব মুসলমানকে হেদায়ত দেন, সব মুসলমানকে হেদায়ত দেন, সব অন্ধকার থেকে ভুল বুঝ থেকে গুমরাহি থেকে নাজাত দান করেন, সকলকে খালে শূন্য তরিকায় চলার তৌফিক দেন, সকলকে খালে সিরাত মুস্তাকিমে হেদায়ত দেন, সকলকে সোজা জান্নাত দিকে চলার তৌফিক দেন। তমাম দু আপনার জাতকে রহমতুল আলমী সৈয়দ মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম।
Well, yes.